This track was downloaded from FusionBD.com.
স্বাগতম এবিসি রেডিও ফেমানোর বই দর্শনিক দুয়ের সঙ্গে আছি শামি
আর আমি অনিন্দ।
শুরু হয়ে গেছে রহস্য ঘেরা আয়োজন যার নাম হচ্ছে কুয়াশা, এবং প্রতিবারের মতো আমাদের আজকে চমৎকার একটি গল্প আছে। এটা ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস। আমরা সব আয়োজনের চেষ্টা করি এবিসিতে যে এই মাসটাকে বিশেষ করে সব আয়োজনের মধ্যে দিয়ে তুলে ধরবার এই প্রজন্মের কাছে, যারা আমাদের দেশের সম্পর্কে অতটা, মানে আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অনেকেই, অনেক এই প্রজন্ম অনেকেই অতটা
জানে না, বা অনেক সময় কিছুটা হয়তো ভুলও জেনে যায় আসলে বিভিন্ন কারণে।
তো আমি আজকের আয়োজনে 16 ডিসেম্বর, সবচেয়ে মজার বিষয় যে 16 ডিসেম্বরের আমাদের কুয়াশার আয়োজন আছে। তো এই আজকের আয়োজনটা আমার খুব ইচ্ছে ছিল, এটা আমি 16 ডিসেম্বরের দিন প্রচার করবো, কিন্তু আগে ভাগে হয়ে গেল। যাই হোক, তারপর নিরাশ হবার কোন কারণ নেই। আমার মনে হয় যেদিন এটা সেদিন না হয় আগে হলে আরো বেশি ভালো করে জানতে পারবে। তো আমাদের আজকেও বন্ধুরা গল্প পাঠিয়েছে, দুজন বন্ধু গত সপ্তাহে পাঠিয়েছিল, সেটা আমাদের পড়া হয়নি দুটো গল্প, কারণ গত সপ্তাহের গল্পটা আমাদের অত্যন্ত বড় ছিল। তো গল্পে যাবার আগে কতগুলো টুকটাক কাজের খবর জানিয়ে নিই। প্রথম হচ্ছে আমাদেরকে SMS পাঠাতে হবে, যে ঠিকানায় সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ABC লিখে স্পেস দিয়ে আপনার বা তোমার যে কথাগুলো লিখতে চাও কুয়াশাতে, আমাকে এবং অনিন্দকে সেটা লিখে পাঠিয়ে দিতে হবে 221-এ।
এছাড়াও ABC রেডিও তো ফ্যান পেজ আছে, আরজে শর্মিনের ফ্যান পেজ আছে, সেখানেও কমেন্ট লেখা যেতে পারে। আমাদের আজকে দুজন বন্ধু গল্প পাঠিয়েছেন এবং তাদের গল্পগুলো আমরা শুনব। শারমিন, গল্পগুলো আসলে কারা পাঠিয়েছেন
একটু পরে বলবো, আমি বললাম যে কাজের খবরগুলো শেষ করে তারপরে এগুলো কথা পরে হবে। গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা খুব দারুণ খবর আছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের পক্ষ থেকে ট্রেমেন্ডাস যে খবরটা আছে সেটা জানিয়ে দিচ্ছি এক্ষুনি। গ্রামীণ ফোনের 3G সাপোর্টেড ইন্টারনেট মোডেম পাচ্ছেন আকর্ষণীয় দামে, মাত্র 1995 টাকায়, 2 বছরের ওয়ারেন্টি আছে সাথে। আর নতুন মডেমের নতুন কানেকশন মাত্র 150 টাকায়, 512 KBPS স্পিডে পাচ্ছেন পুরো 1 GB ডেটা। সুতরাং আর দেরি করবেন না, আরো ডিটেল যদি জানতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে www.grameenphone.com এই ঠিকানায়। আমার মনে হয় অনিন্দ, আমাদের যে দুটো বন্ধুর গল্প পাঠিয়েছে তাদেরকে বোধ হয় জানানো হয়নি আমাদেরকে আজকে। আমি একটা পড়তে থাকি, তুমি এক ফাঁকে জানিয়ে দাও যে তার গল্পটা, যার গল্পটা পড়ছি সেটা হচ্ছে আদিত ইশরাক মিরপুর থেকে, কিন্তু তাকে ফোন করা যাচ্ছে না। সে জানতে শুনতে চেয়েছে, তার গল্পটা পড়লে খুব ভালো হয়। তো ঠিক আছে, তুমি তুমি পড়ো, আমি পরে পরের জন্য জানিয়ে দিচ্ছি।
আমাদের একজন বন্ধু গল্প লিখে পাঠিয়েছেন, আদিত ইশরাক মিরপুর থেকে। উনি গল্পটার নাম দিয়েছেন নিঝুম এক্সপ্রেস। গল্পটা শুরু করছি। রিয়াদ বাস টার্মিনালে এসে শুধুমাত্র একটি বাস দাঁড়িয়ে থাকতে দেখল, সে হাঁপ ছেড়ে বাঁচল, যাক বাবা তাও তো এত রাতে বাস পেলাম, সে নিজেকে বলল। রিয়াদ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, তার বাড়ি ওখানেই, ঢাকায় থেকে পড়াশোনা করে ও। আজ রাত 8টার দিকে হঠাৎ তার ছোট বোন ফোন দিয়ে বলে যে তার মার শরীরটা হঠাৎই খুব খারাপ করে গেছে। মার হার্টের সমস্যা আগে থেকেই ছিল, বাবা একা সামাল দিতে সমস্যা হচ্ছে, উনি পারছেন না, তাই তার নিজেকেও থাকতে হবে মার পাশে, সেই ঝামেলা বা সেই মার অসুস্থতার পাশে সে থাকতে চায়, এই কারণে সে চট্টগ্রাম যাচ্ছে। সে ভেবেছিলেন যে রাত 10টার মধ্যেই হয়তো বাসে উঠে পড়তে পারবে, কিন্তু ঝামেলা মেটাতে মেটাতেই এবং টিকিট সংগ্রহ করতে করতে তার 11টা বেজে যায়। তারপর বাস টার্মিনাল থেকে ম্যাস কিছুটা দূরে হওয়াতে এখানে আসতে প্রায় 12:45 বাজে। ভেবেছিল কোনো বাস পাবে না, কিন্তু একটা বাসই পেয়ে যায়। বাসটির নামটি খুব অদ্ভুত ঠেকলো তার কাছে, নামটি হচ্ছে নিঝুম এক্সপ্রেস। রিয়াদের মনে হতে লাগলো যে নামটি কোথায় যেন সে দেখেছে। বেশ বড় একটি বাস, বাসে উঠে সবকটি আসনই পূর্ণ দেখল। তবে দেখলো যে বাসের সবকটি যাত্রী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এজন্য কিছুটা ভয়ও লাগলো তার, কিন্তু তাকে যেতেই হবে। এক সময় সে বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো যে বাসে যাওয়া যাবে কিনা। কন্ট্রাক্টর উত্তর দিল যে যাওয়া যাবে, কিন্তু কোথায় যাবে সে? রিয়াদ বলল সে চট্টগ্রাম যাচ্ছে। রিয়াদের খেয়াল হল লোকটির কণ্ঠস্বর এমন ভাবে ভেসে আসছে যেন অনেক দূর থেকে কণ্ঠটা আসছে, এবং কেমন শীতল প্রাণহীন। রিয়াদ বাসের একেবারে শেষ সিটের ঠিক আগে সিটটা বসলো। একটু পরেই বাস চলতে লাগলো। গোটা বাস অন্ধকার, মনে হচ্ছে যেন কোনো কবরস্থান, জীবন্ত কবরস্থান চলছে। রিয়াদ কিছুক্ষণ জেগে থাকার পর ঘুমাবার চেষ্টা করলো, একসময় ঘুমিয়েও পড়ল। ও কতক্ষণ ঘুমিয়েছে জানে না, হঠাৎ একটা গন্ধ নাকে এসে লাগতেই তার ঘুমটা ভেঙে গেল। কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, মনে হচ্ছে পুরো বাসটি ভেজা। রিয়াদের পাশের সিটে কেউ ছিল না। ও লক্ষ্য করলো যে ওই সিটে যে বসেছিল সেটা কিভাবে জানি ভিজে গেছে, সিটটা ভিজে গেছে। ওইখানে একটা লোকও বসা পাশে, সেও ভিজে আছে। সে বেশ অবাক হলো এবং মনে হলো যেন বাসটি হাওয়ায় ভাসছে, আশেপাশে সবগুলো ছায়ার মতো চলে যাচ্ছে, ঠিক দেখাও যাচ্ছে না। রিয়াদ সবকিছু দেখে বেশ হতবিহ্বল হয়ে গেল। ও উঠে দাঁড়ালো এবং একটি দৃশ্য দেখে ঝুমে গেল যে বাসের সবকটি যাত্রী ওর দিকে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে যেন হ্যাঁ ওদের শরীরের চামড়াগুলো গলে গলে পড়ছে, মনে হচ্ছে যেন ওদের গা থেকে পানি ঝরছে। ঠিক ঠিক তখনই সবাই একত্রে কোরাস করে গুম গুম করে বলতে লাগলো, আমাদের পৃথিবীতে আয়, আমাদের পৃথিবীতে আয়। রিয়াজের হঠাৎ মনে হলো যে বাসটির নাম সে কোথায় দেখেছে। কয়েকদিন আগে পত্রিকায় সে পড়েছিল যে চট্টগ্রাম মহাসড়কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিঝুম এক্সপ্রেস নামে একটি বাসের 30 জন যাত্রী সবাই মারা গেছে। বাসটি রাতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ঢাকা থেকে। কুমিল্লার কিছু আগেই খালের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির রাস্তা পার হয়ে সে বাসটি গভীর খাদে পড়ে যায়, পানিতে পড়ে যায়। রিয়াদের কাছে সবকিছুই পানির মতো স্পষ্ট হয়ে গেল এবং তার এখন মনে হচ্ছে বাসটি আসলে একটি অশরীরি বাস। এবং ঠিক তখনই সে দেখতে পেল বাসটি সেই খাদের কাছে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিস্ফোরিত চোখে রিয়াদ চেয়েই রইল এবং পরবর্তীতে রিয়াদের শরীর সমাধি হল। এই ছিল গল্প। গল্পটি পাঠিয়েছেন আদিত ইশরাক।
খুব ছোট গল্প, খুব সংক্ষিপ্ত, কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার মনে হয়। আচ্ছা, কিছু বন্ধু কিছু প্রশ্ন করেছে, আমি একটু প্রশ্ন করেছি, লিখে পাঠিয়েছেন, আমি একটু পড়ছি, কারণ আমাদের হাতে সময় আছে, গল্প শুরু হবে একটু পরে। তার আগে আমার হাতে আরেকটি গল্প আছে, আরেকজন শ্রোতা পাঠিয়েছেন, সেটা পড়ে শোনাব। আপু এন ভাইয়া, আপনারা কেমন আছেন? জামাই বউ দুজন অপেক্ষায় আছে কুয়াশা শোনার জন্য, প্লিজ কুয়াশার গল্প শুরু করুন। লাভ ইউ কুয়াশা, আই লাভ কুয়াশা। আচ্ছা, কাল এক্সাম বলে শুনে খারাপ লাগলো যে আজকের কুয়াশাটা শুনতে পাবো না, কিন্তু এখন শুনলাম যে কালকে এক্সাম হবে না। নাম পাঠাইনি তো, তাহলে তো খুব মজা করি তুমি
কুয়াশা শুনতে পারবে। তাকে আর্কাইভ থেকে শুনতে হলো না, লাইভ শুনছে।
বিপু লিখেছে কুয়াশা শুরু হয় অনেক মিস্ট্রি দিয়ে, কিন্তু শেষটা ঠিক যেন জমে ওঠে না, বাট নাইস। এটা ঠিক না, সেটা যে তুমি শেষটা রহস্যটা অনেক সময় এমন ভাবে আমরা শেষ করি, অনেক ছবিতে স্পেশালি হরর মুভি বা এই ধরনের ছবি যেগুলো থাকে, ফিকশন থাকে, বা সেটা শেষটা এমন ভাবে শেষ হয় যে শেষ হইয়াও হইল না শেষ। গত সপ্তাহে এরকম লিখেও পাঠিয়েছেন, সেটা তোমার বুঝতে হবে। এটা তোমার কি বলবো, অনেক ধরনের দুর্বলতা থাকে তো, তোমার বোঝার দুর্বলতা এটা। আর ধ্রুব লিখেছে উত্তরা থেকে, হ্যালো আপু, হাউ আর ইউ, আমার মেসেজ অনেক দিন ধরে পড়া হয় না, ইটস ভেরি স্যাড ফর মি, আজকের মেসেজটা না পড়লে আর পাঠাবো না। আর শরফুল লিখেছে গাজীপুর থেকে, হুমায়ুন আহমেদের বই কিনতে একটি লাইব্রেরিতে গিয়েছিলাম 2012 সালে, আমি মিসির আলীর একটা বই কিনেছিলাম, বাকিটা আসেনি তোমার। আমার খুব প্রিয় চরিত্র হচ্ছে মিসির আলী, আমি সেটা বলেছিলাম সেদিন, তাই সেটা লিখে পাঠিয়েছে। বাকিগুলো একটা না পড়ে মিসির আলির যতগুলো আছে সবগুলো পড়ো, তাহলে ভালো লাগবে, তাহলে বুঝবে যে সবসময় সব রহস্যের পাঠকের কাছে ছেড়ে দেওয়া হয়। তো সেরকম আমরা শ্রোতাদের কাছে ছেড়ে দিই যে তোমরা নিজের মতন করে বুঝে নাও, সেটা
তার গল্পটা পরবর্তীতে সাজিয়ে নেয়।
যারা আসলে ওই জিনিসটা লিখেছে তারা আসলে মিস্ট্রি বা সাসপেন্স বা এই ধরনের গল্পের সঙ্গে খুব একটা রিলেটেড না আমার মনে হয়, যদি থাকতো তাহলে এরকম প্রশ্ন করে পাঠাতো না। সোনি লিখেছে, মিরপুর থেকে কুয়াশাতে মূল গল্প শুরু হওয়ার আগে পাঠকের যে দুটো গল্প পড়া হয়। আচ্ছা, সেই যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষের ভালোবাসা, এত লোকে শুনছে সেটা তো অনেক বড় প্রাপ্তি নাকি? আচ্ছা আপু, একজন লিখেছে সপ্তাহে দুদিন কেন কুয়াশা হয় না, একদিন করতে আমাদের মানে প্রাণ আসে যায় এরকম অবস্থা, দুই দিন করতে গেলে আমার মনে এবিসির সব কাজ বন্ধ করে দিতে হবে, কারণ এতগুলো লোকের ইনভলভমেন্ট এই কুয়াশাতে, সত্যি কুয়াশা টিমের প্রত্যেকে প্রচন্ড পরিশ্রম করে,
প্রচন্ড পরিশ্রম,
হ্যাঁ, এবং এটা খুব পরিশ্রমের কাজ, এটা যত সহজ মনে হচ্ছে তোমাদের কাছে বা আপনাদের কাছে ব্যাপারটা বিষয়টা আসলে মোটেই তেমন সহজ না, এটা করতে গেলে এখন আমার মনে হয় যে অন্য আয়োজনগুলি আমি এখন পর্যন্ত করছি, অন্য কেউ হলে ওদের করতো না, আমি আরেকটু সময় দিতে পারতাম কুয়াশাতে, আমার মনে হয় আরেকটু সময় দিতে পারলে ভালো হতো। সিফাত খান লিখেছে কুমিল্লা থেকে, আপু কুয়াশা যদি সপ্তাহে সেই লিখেছে দুদিন হতো তবে খুব মজা হতো, হ্যাঁ শুনতে খুব মজা তো হতোই কিন্তু আমাদের 12টা বেজে যেত। শান্তু লিখেছে, শান্তু মাসুম লিখেছে চিটং থেকে, আজকের কাহিনীটা চরম, শুরুই হলো না আগেই বলছে চরম, আমার মনে হয় তোমারটা শুনে বলি গল্পটা, যে আদিত্য ইশরাক বলে না,
নিঝুম এক্সপ্রেস।
সাব্বির আহমেদ লিখেছেন যাত্রাবাড়ি থেকে, শামির আপু আর সহ্য হচ্ছে না গল্পটা, দেখবে সহ্য করতে হয়, ভালো জিনিস খাবার কোনো যদি ভালো জিনিস, আমরা অনেক অপেক্ষা করে থাকি না, আমরা খুব ভালো কোনো নিমন্ত্রণ খেতে গেলে সে আগে থেকেই অনেক কখন খাওয়া দিবে কখন
প্রতীক্ষায়
থাকতে হয় যে অমুক দিন একটা দাওয়াত আছে, মানুষ মনে রাখে কেন ভালো জিনিসের কথা, আমার খাবার দাবারটা মূল আকর্ষণ, বা একটা কিছু হচ্ছে ভালো কিছু, কবে হবে কবে দিনটা আসবে কবে দিনটা, সেরকম ভালো জিনিসের জন্য কিছুটা অপেক্ষা করে দেবে, তখন অনেক তৃপ্তি লাগছে তোমারও। একজন লিখেছে, আই হ্যাভ সাম অ্যাবনর্মাল রিয়েল স্টোরি, হাউ ক্যান আই সেন্ড দেম। প্রথমত হচ্ছে অ্যাবনর্মাল রিয়েল স্টোরিটা কি বুঝতে পারলাম না, যাই হোক হয়তো তুমি ফিকশন বা এটা কিছু বোঝাতে চাচ্ছো, তোমার নাম পাঠাওনি। আমি যেটা বলবো যে আমরা একটা ইমেল অ্যাড্রেস খুলেছি, সেটা হচ্ছে কুয়াশা FM8920@gmail.com, কুয়াশা FM8920@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। এবং আজকে একটা গল্প এসছে বেশ বড়, আমরা কিন্তু ওখান থেকে অনেকগুলো গল্প নিয়ে কিন্তু আমরা পুরো কুয়াশা যে গল্প আমরা একটা প্রচার
করি,
এরকম প্রচার করেছি বহুবার, আমাদের জন্য খুবই ভালো হয় যদি কেউ নিয়মিত স্ক্রিপ্ট বা গল্প পাঠায়, তাহলে
আমাদেরও ভালো লাগে যে আমাদের শ্রোতাদের গল্প নিয়ে আমরা আসলে এপিসোড করছি।
হ্যাঁ, আর আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, কুয়াশা FM@gmail.com FM8920@gmail.com। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে ফিরে এসে আরেকটা গল্প আছে, সোহেল রানা নামে এক বন্ধু গল্প পাঠিয়েছেন, তার গল্পটা পড়ব, তারপর আমরা আস্তে আস্তে আমাদের মূল গল্পের কাহিনীতে চলে যাব। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসি শ্যামিন এবং অনিন্দ, চলছে কুয়াশা এবিসি রেডিও FM 90.2, সঙ্গেই থাকুন। এবিসি রেডিও FM 90.2 চলছে কুয়াশা এবং সঙ্গে আছি আমি শ্যামিন
আর আমি অনিন্দ।
আমরা শুরুতে একটা আমাদের শ্রোতা বন্ধু পাঠানো গল্প পড়ে শুনিয়েছি, একজন লিখে পাঠিয়েছেন যে খুবই ইন্টারেস্টিং গল্প, তার খুব ভালো লেগেছে। ইমন লিখেছে, এটা ইমন ফকির লিখেছে, প্রথম গল্পটা খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় পরেরটাও খুব ভালো লাগবে, পরেরটাও বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, পরেরটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে সোহেল রানার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে তৃতীয় বর্ষের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। আমি গল্পটা শুরু করছি, সে শুরুতে আমার নামে সম্বোধন করে গল্পটা লিখে পাঠিয়েছি, ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ছি গল্পটা। প্রিয় শারমিন আপু, আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি একটি সত্য ঘটনা শেয়ার করছি, ঘটনাটি আমি আমাদের ডিপার্টমেন্টের গ্রন্থাগার সহায়িকা, আমাদের সবার প্রিয় শিল্পীদের কাছ থেকে শুনেছি। ঘটনাটি তার পিসির অর্থাৎ ফুপুর স্বামীর সাথে, মানে তার ফুপার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। ঘটনাটি তার সেই ফুপার কাছ থেকেই সবাই শুনেছিল, কারণ ঘটনাটি ঘটার সময় কেউ কাছে ছিল না। তাহলে এবার আসি আসল ঘটনায়। সে ফুপার বাড়ি ছিল নোয়াখালী জেলার একটি গ্রামে এবং তিনি ছিলেন খুবই ধনী ঘরের সন্তান। তিনি ধর্মে একেবারেই বিশ্বাস করতেন না এবং ধর্মকর্ম খুবই অপছন্দ করতেন। কেউ যদি তার সামনে কখনো কোনো পূজা আচ্ছা বা ধর্ম সংক্রান্ত কোনো কাজ করতেন তাহলে তিনি খুবই বিরক্ত হতেন এবং মুখ দিয়ে ভেঞ্চি কাটতেন রীতিমতো। তার গুরুজনরা তাকে অনেক নিষেধ করার পরও তিনি সেগুলো কোনোদিনই কানে নেননি। কিন্তু তার সেই অবহেলার চরম মূল্য দিতে হয় তার বিয়ের কিছু পরে। তিনি অনেক সাহসী ছিলেন এবং অনেক রাতে বাড়িতে আসতেন। একেবারে ভর সন্ধ্যাবেলা নাকি একদিন হিন্দু ধর্মের অনুসারীরা শীতলা পূজা দেন এবং সেই পূজাটা খুব বড় কোন পুরনো গাছের নিচে দেওয়া হতো। একদিনকার যে ঘটনাটি তিনি লিখেছেন সেটা আমি বলছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন সন্ধ্যাবেলায় তিনি বাড়িতে ফিরছিলেন। পথে একটি বড় পুরনো গাছ ছিল এবং সেখানে বেশ কিছু মানুষ পুজো দেওয়ার মতো কিছু করছিল। তিনি বরাবরের মতো খুব বিরক্ত হন এবং ভিনচি কাটা শুরু করেন এবং অনেক আজে বাজে কথা বলতে থাকেন। একটু পর সেই পুজোর জায়গা থেকে অনেক কর্কশ কণ্ঠে তার নাম ধরে একজন বলল, এরকম করিস না, ভালো হবে না। কিন্তু তিনি এই কথা শুনে আরো রেগে গিয়ে খুব বেশি করে কটুক্তি করতে লাগলেন এবং ভেঞ্চি কাটতে কাটতে সেখান থেকে চলে গেলেন। কিছু তো যাওয়ার পর তার কেমন যেন মনে হচ্ছে তার গা টা ভারী হয়ে আসছে এবং তিনি বাড়িতে গিয়ে কারোর সাথে কোন কথা না বলে শুয়ে পড়লেন। সবাই ভাবল এমনিতেই হয়তোবা শুয়ে পড়েছেন, কারণ তিনি অনেক খামখেয়ালি ধরনের মানুষ ছিলেন। যাই হোক, তিনি শোবার পর তার কিছু ভালো লাগছিল না, কেমন যেন অস্থির অস্থির লাগছিল। রাত আনুমানিক 10টা 11টা বাজবে, তখন তিনি আর সেই সময় ঠিক থাকতে পারছিলেন না এবং আস্তে আস্তে তার নিজের উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারাতে লাগলেন। এবং তারপর যেটা করলেন, তিনি ঘর থেকে একটা দা নিয়ে বেরিয়ে গেলেন গাছ থেকে ডাব পেরে খাবেন বলে, কারণ তার খুব ডাব খেতে ইচ্ছে করছিল। তাদের বাড়ির কাছে একটা স্কুল ছিল এবং তার বাবা সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। সেই স্কুলে একটা বিশাল ডাব গাছ ছিল। তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে মানে চোখের মুহূর্তে সেই ডাব গাছে লাফিয়ে উঠলেন এবং তিনি কিছু বুঝতে পারছেন না যে তিনি একা উঠছেন না, কেউ তাকে সজোরে ঠেলে উপরে তুলে দিচ্ছে। কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না, কারণ তার নিজের উপর থেকে তার পুরো নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তিনি সব বুঝতে পারছেন যে তিনি গাছের উপরে উঠছেন। তো ডাব গাছে উঠে কিছুক্ষণ তার হাত খুব জোরে চলল, একেবারে অস্বাভাবিকের মতো, যে সাধারণত এভাবে কেউ ডাব গাছে উঠে ডাব কাটা সম্ভব না এত দ্রুততার সঙ্গে। এর একটু পরে কে যেন তাকে ডাব গাছ থেকে স্কুলের টিনের ছাদের উপর ছুঁড়ে ফেলে দেয় এবং কয়জন মিলে তার কোমর থেকে পা পর্যন্ত এর উপরে খুব জোরে মারতে থাকে এবং আঘাত করতে থাকে এবং তার মনে হচ্ছিল তার পায়ের উপরে ভারী কিছু লাফাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর সেই স্কুলের উপরে টিনের উপর থেকে পাশের বেত গাছের উপর আবার তাকে ছুটে ফেলে দেওয়া হলো এবং সেখানে তাকে ঠিক একই ভাবে আঘাত করা হলো এবং তারপর আর তার কিছু মনে ছিল না। পরদিন সকালে তাকে স্কুলের পাশের জমির মাঝে পাওয়া যায় এবং তার অবস্থা খুবই খারাপ ছিল এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং সেখানে নিয়ে গিয়ে তাকে কিছু করতে পারছিল না। তার অবস্থা আরো অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় পাঠানো হলো। ঢাকায় বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর তার জ্ঞান ফিরে আসলো, কিন্তু তার পায়ের উপর কোন নিয়ন্ত্রণ ছিল না, কারণ তার কোমর থেকে পা পর্যন্ত একেবারে থেতলে গিয়েছিল আঘাতে। জ্ঞান আসার পর তিনি সব খুলে বললেন তার আত্মীয় স্বজনদের কাছে যে তার সাথে কি কি ঘটেছিল সেদিন। এরপর তার অনেক দিন ধরে চিকিৎসা হয়, কিন্তু তার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে এবং একসময় তার পায়ের মাংসে পচন ধরে। এভাবে যখন ডাক্তার দিয়ে কোনো কাজ হচ্ছিল না, তখন তার পরিবারের লোকজন একজন কবিরাজের শরণাপন্ন হয় এবং তখন কবিরাজ যে ঘটনাটা বললেন সেটা বলছি এখন। যে সেদিন ওই সন্ধ্যাবেলা যখন যে লোকগুলো পুজো করছিল এবং সে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনগুলোকে ভেঞ্চি কাটছিল এবং নিষেধ করছিল যে তাদেরকে নানা রকম কটুক্তি করছিল এবং তারাও তাকে নিষেধ করছিল এরকম না করবার জন্য, সে মানুষগুলো আসলে কোন সাধারণ মানুষ ছিল না, তারা জিন ভূত বা এই জাতীয় কিছু ছিল, সেটাই কবিরাজ বললেন। যদি সে ওই দিন ওই লোকগুলোর কথা শুনত আর ভেঞ্চি না কাটত বা কটুক্তি না করত, তাহলে হয়তোবা তার এত বড় ক্ষতি হতো না। কিন্তু তাদের কথা না শুনে সে আরো বেশি করে সেদিন ভেঞ্চি কেটেছিলেন, কটুক্তি করেছিলেন, যার ফলে তার উপর তার প্রচন্ড খেপে যায় এবং খেপে গিয়ে তারা এই কাজটি করে। তো কবিরা শেষ পর্যন্ত বললেন যে তিনি আর কোনো দিনই ভালো হবেন না। তো যাই হোক, শেষ পর্যন্ত 6 মাস বা তার বেশি কিছু সময় অনেক কষ্ট পাবার পর সেই লোকটি মারা যায়। এই ছিল ঘটনাটা। আসলে একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। অনেক সময় বিশ্বাস না করলেও আবার বিশ্বাস করলে তর্কে মিলায় বস্তু তর্কে বহু। তর্কে আমার মনে হয় না যাওয়াটাই ভালো। বিশ্বাস করুক আর না করুক, চুপচাপ হয়তো চলে গেলেও পারত, হয়তো এমনটা ঘটতো না। আর যারা মানে বা বিশ্বাস করে তারা হয়তো অনেকেই এটা শুনে বলবেন যে তার এটা করা উচিত হয়নি। তা আমরা বিশ্বাস করি আর না করি, কোন জিনিস নিয়ে আমাদের কটূক্তি করা উচিত না। আমার মনে হয় এটাই বোধ হয় খুব সঠিক একটা বিষয়। তা আমাদের গল্প আজকে আর একটু দেরি হবে, আমাদের হাতে একটু সময় আছে। আজকে আমরা আগে SMS পড়ে নেব, তারপরে আমরা মূল গল্পে যাবো। টপিকে থাকতে হবে আজকে, প্রথমে বলেছি বন্ধুদেরকে, কারণ আমাদের যেভাবে গল্পটাকে ভাগ করা হয় আমাদেরকে সেভাবে চালাতে হয় প্যাকেজের মতো, যেহেতু আমরা আগে রেকর্ড করে ফেলি অভিনয়ের অংশটুকু। লিখেছে SI রফিকুল ইসলাম মিরপুর থেকে, হ্যালো শারমিন আপি, হাউ আর ইউ? আজকের স্টোরিগুলো অনেক সুইট আর ইন্টারেস্টিং হবে, ভালো তো, সুইট হলে তো ভয় লাগার কথা না, পুরোটা শুনতে চেয়েছে সে, ঠিক আছে। আর ওইদিকে কি ABC ফ্যান পেজে কোনো SMS এসেছে?
ABC ফ্যান পেজে কমেন্ট এসেছে, একজন লিখেছেন হচ্ছে খন্দকার মাহমুদ শাহ আলম, উনি লিখেছেন কুয়াশা আমি অনেক ভালোবাসি, আমি এটাকে খুব ভয় করি, তারপরও এটাকে শুনতে থাকি, জানি না আজ কেমন ভীতিকর হবে, আজ আমি প্রথম কমেন্ট করলাম। বিশ্বজিৎ সরকার সুবর্ণা লিখেছেন কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে এবং ভয় লাগে। আচ্ছা আজকের কুয়াশার গল্প কি রিয়েলি মানে সত্য কিনা জানতে চেয়েছে, আসলে শোনার পরেই আমরা বুঝতে পারবো যে আজকে গল্পটা কিরকম হবে, আমরাও এখন ঠিক মতো জানি না। নীল আকাশ লিখেছেন আপু আজকের গল্পটা কেমন হবে, প্লিজ তাড়াতাড়ি শুরু করো, সবাই একটু অস্থির। আলাউদ্দিন আজাদ, শারমিন আপু আমি সাউথ আফ্রিকা থেকে, ABC রেডিও কানেক্ট হচ্ছে না, কুয়াশা শুনবো কিভাবে?
আজকে যদি শুনতে নাও পারো তাহলে কালকে তুমি আমাদের যে ABC রেডিও BD.FM এ আমাদের যে লিংকটা আছে এটাতে তুমি লগ ইন করো, এখানে লগ ইন করে ওখানে যে সংগ্রহশালা আছে সেখান থেকে শুনতে পাবে।
রায়হান সরকার, আমরা হোস্টেলে থেকে শুনছি 9 জন, ভালো লাগছে অনেক, আজকে গল্পটাও চমৎকার। মুকিত সানি, এই সুন্দর অনুষ্ঠানের জন্য তোমাকে ধন্যবাদ শারমিন, আর ধন্যবাদ অনিন্দকে, অনেক ধন্যবাদ মুকিতকে। জিল্লুর রহমান, শারমিন আপু তোমার ভয়েসটা শুনতে ভালো লাগছে, কুয়াশা শুরু হবে কখন?
একটু পরে শুরু হয়ে যাবে, যখন শুরু হবে তখন আর এই যে এতক্ষণে যে অভিযোগ বা যে কথাগুলি বলছেন সেগুলো আর থাকবে না আশা করি।
ইসমাইল হুসাইন, আপু এখন থেকে খুব ভয় লাগতে শুরু করেছে। MD মাসুম, হাই শারমিন আপু কুয়াশার কাহিনী আজ কি হবে? মুহিত খান, উনি লিখেছে আমি কুয়াশার জন্য অপেক্ষা করছি রাত জেগে। ফুটবল প্রেমিক হান্নান, আজকে কুয়াশা অসাম হবে মনে হয়, কুয়াশা শোনার জন্য ওয়েট করছি, একদম ভালো লাগছে না, এরকম কিছু কমেন্ট ছিল আসলে, সবাই অপেক্ষা করছে।
আচ্ছা আমার ফ্যান পেজে যেগুলো এসছে আজ শারমিনের ফ্যান পেজে, সেটা হচ্ছে বিপ্লব হাজার লিখেছে সরি ফর লেট, এখনো লেট মানে অন্য দুটো গল্প মিস করেছো তুমি, কিন্তু মূল গল্পটা মিস করবে না আশা করি যদি থাকো তাহলে। অচেনা গ্রহ, অচেনা গ্রহ, বাবা কি নাম। সেকেন্ড স্টোরিটা আচ্ছা, এনিওয়েজ এটা অন্যের পাঠানো, এটা নিয়ে এরকম মন্তব্য না করাটাই ভালো। আর রিপন চৌধুরী লিখেছে আমি আমার গার্লফ্রেন্ড প্রতিদিন ABC রেডিও শুনি, বাট আজকে শুনতে পারবো না কারণ কুয়াশা শুনতে খুব ভয় পাই। আর তানস তানস লিখেছে আই লাইক দিস প্রোগ্রাম। নেসর আহমেদ সুমন লিখেছে ইন্টারেস্টিং। রিপন হোসেন লিখেছে খুবই ভয় লাগছে, আগেই ভয় লাগছে। আচ্ছা সিরাজুল আলম রফি লিখেছেন মাই গ্র্যান্ডপা সেজ ইয়েস্টারডে ওয়াজ হিস্ট্রি, টুমোরো উইল বি এ মিস্ট্রি, বাট টুডে ইজ আ গিফট। ভালো, চমৎকার কথা। আর রাকিব আহমেদ ইনোসেন্ট রাকিব লিখেছেন কুয়াশা ইজ রকিং, শারমিন আপু গো আহেড, থ্যাংকস ABC 89.2। আচ্ছা মাথার মধ্যে কুয়াশা জমবে, ঠান্ডার মধ্যে, সরি আমি বলছি মাথার মধ্যে, ঠান্ডার মধ্যে কুয়াশা জমবে ভালোই মনে হচ্ছে, রিয়াজ পিটুল লিখেছে। আমার আসলে মাথা এত ঠান্ডা লেগেছে, আমার মাথা জাম হয়ে যাচ্ছে, তাই আমি মাথায় ঘুরছে, আমার ঠান্ডা ঠান্ডা কিছু দেখতে পাচ্ছি না। ফারহানা হক আশা লিখেছে হাই আপি কুয়াশা আজও ভালো হবে আশা করছি। আরিফ বিল্লা লিখেছে ইন্ডিয়ার সেই ঘটনাটা আবার শোনাবেন, ওই নিখরির সেই বোধ হয় নিঠারি মামলা, হত্যা মামলা। আশা করি সামনে যদি কখনো আমি বাইরে টাইরে যাই তখন রিপিট হলে সেটা তখন শুনতে পারবে, আর যদি ছুটি নেই কখনের মধ্যে আসার সম্ভাবনা খুবই কম তারপরেও। সৈয়দ শরীফ লিখেছে লেট কেন, নট লেট, এখনো সময় আছে তো, একটু অপেক্ষা করো না ভাই, হোসেন মোহাম্মদ আজাদ লিখেছে, আপু এন্ড ভাইয়া হাও আর ইউ, ভালো আছি, কুয়াশা অনেক দিন পরে শুনছি, এটা লিখেছে আর জে জীবন। আর কুয়াশা ইজ মাই ফেভারিট প্রোগ্রাম লিখেছে মারুফ রহমান। সাইফ উজ্জ্বল লিখেছে ভয় ভয় প্লাস শীত শীত দুটো মিলে কাপাকাপি অবস্থা। আচ্ছা, নিয়াজউদ্দিন নেওয়াজ লিখেছে আজকে কুয়াশা জটিল হবে আপু। আর এম ডি শাহিন লিখেছে আই লাইক কুয়াশা। সাদিক হাসান লিখেছে আপু লাইট অফ করে ওয়েট করছি। ওয়েট করতে থাকো, দেখো কি অবস্থা হয়। আর আগে আরো যারা লিখেছে যে আই লাভ কুয়াশা, তোফাজুল হোসেন। আর ইসমাইল রহমান টুপু লিখেছে স্টোরিটা যদি স্টার্ট করেন তাড়াতাড়ি করেন, সে শুনতে অস্থির হয়ে গেছে। আজকে একটু দেরি হচ্ছে, অন্যদিন আমরা তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, কারণ আজকে গল্পটা, আজকের গল্পটা যে খুব ছোট তা না, আজকে আমাদের হাতে একটু সময় আছে। আর বন্ধুরা অনেকেই আপনি লিখছেন এটা, আবার আরেকজন লিখেছে যে আমাদের এস এম এস গুলো পড়া হয় না কেন, আমরা আগে পড়লে আমরা গল্পের মধ্যে আর কোন রকম মাঝখানে কোন রকমের
বলতে হয় না,
বিরতি হয় অনেক, একটা না গল্প শোনাবো আজকে, আমরা এত লম্বা করে শোনাবো যে আমরা মাঝখানে আর আসবোই না, গল্প থেকে আমরা বেরো হবো না, কিছুই বলবো না, শুধু খুবই আরাম করে আয়েস করে যেতে অনেক লম্বা সময় ধরে গল্প সবাই শুনতে পারেন, আজকে আমরা সেই ব্যবস্থা রেখেছি। তাই আমরা আগে ভাগে এস এম এস পড়ে দিচ্ছি, কারণ বহুজন আবার এটা লিখে পাঠায় যে কেন এস এম এস পড়া হয় না। তোফাজুল হোসেন লিখেছে আই লাভ কুয়াশা, ইসমাইল রহমান তপু, রিয়াজ পিটুলাটা পড়া হয়ে গেছে। আর 221 যারা লিখেছেন তাদের মধ্যে একজন লিখেছে তোফাজুল বনানী থেকে, আপু আজকের গল্পটা কেমন হবে, এটা যদি আমি আগে থেকে বলে দিই তাহলে সেটাই বা কেমন হয়। আর কুয়াশ লিখেছে শারমিন আপু তুমি আমার এস এম এস পড়ো না কেন, এই যে খিলখিত থেকে লিখেছে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছে আমি শনিবার রাত্রে স্বপ্নে দেখেছিলাম কি কার কাছে টাকা দিতে যাচ্ছে, যেহেতু বিশাল গল্প পুরোটা আসেনি আরেকবার লিখতে হবে। নাজিফা লিখেছে আপু তোমার ভয়েসে কুয়াশা শুনে হার্ট অ্যাটাক চলে আসেন, হার্ট অ্যাটাক হতে চায় কেন, আমার খুব ভীতিকর আমার কণ্ঠস্বর। আর ঢাকা থেকে তারিক লিখেছে আই লাভ ইউ শামিন, আচ্ছা আই লাভ ইউ টু তারিক। আর আপু আমি মধু, খুব ভালো লাগে, কি ভালো লাগে, কুয়াশা ভালো লাগে না মধু ভালো লাগে নাকি নাম মধু, কিছুই বোঝা গেল না। মামুন লিখেছে শামিন আপু সেকেন্ড স্টোরিটা খুবই নাইস। আমার মনে হয় দুটো দু রকমের ঘটনা ছিল, দুটাই একটু ভৌতিক। আই লাভ কুয়াশা লিখেছে আলমগীর নারায়ণগঞ্জ থেকে, আপু স্টোরিটা খুব ভালো লাগছে, তোমার ভয়েসটা খুব সুইট প্রিয়া, অনেক ধন্যবাদ। স্টোরি এখন আসল স্টোরি শুরুই হয়নি, এটা তো বন্ধুদের পাঠানোর গল্প ছিল। সাব্বির লিখেছে ওকে, রাজু লিখেছে গল্প কখন তাড়াতাড়ি শুরু করো, আর এই তো আর কিছুক্ষণ মাত্র, বেশিক্ষণ বাকি নেই, আর 3-4 মিনিট ম্যাক্সিমাম, 12টার পরে আমরা গল্প শুরু করবো বলে দিলাম যাও। আর সব গল্প কখন শুরু করবে, আমি তো আগে থেকে শুরু করতে চাই, কিন্তু অফিসিয়াল কিছু নিয়ম আছে ভাই, সেটা তো আমি বাদ দিতে পারি না, সেটাকে আমাকে মেনেই কাজ করতে হয়, আমার কিছু করার নেই উপর নির্দেশ। আচ্ছা, ওয়ার্ডা লিখেছে আই লাভ ইউ শারমিন আপু, আই উইশ আই কুড বি লাইক ইউ। যাই হোক, আমি খুবই প্রীত হলাম কথাটা শুনে, ধন্যবাদ, আমার মতো কেউ হতে চাইলে শুনে আমার হাসি আসে। এনিওয়ে, হাউ আর ইউ কুয়াশা, আই লাভ ইউ আলমগীর নারায়ণগঞ্জ থেকে, এটা পড়েছি একবার। আর জীবন চিটাগং থেকে লিখছে থ্যাংকস ফর দিস জাজমেন্ট, আমরা তো কোনো জাজমেন্ট করিনি, কোনটা কথা বলছে বুঝলাম না, এই প্রোগ্রামের জন্য ধন্যবাদ দিচ্ছে। আর এথিকা লিখেছে, এথিকা লিখেছে অসম, টুডে ইজ এ সুপার ন্যাচারাল স্টোরি। আর একজন বন্ধু লিখেছে নাম পাঠিয়ে লিখছে আপনি কুয়াশা শুনতে পারছি না, সো আই এম ক্রাইং। আহারে, তুমি আর্কাইভ থেকে শুনতে পারবে আগামীকালের মধ্যে পেয়ে যাচ্ছ, সুতরাং মন খারাপ করবো কিছু নেই, কিন্তু হ্যাঁ এই টাটকাটা শুনতে পেলে না, একটা বাসি খাবার খেতে হবে তোমাকে। হ্যাঁ, রাশিদ লিখেছে গাজীপুর থেকে, শামিন আপু আমি আমার খালা শাশুড়ি ও তার বান্ধবী, মানে খালার বান্ধবী কি হয়,
খালা শাশুড়ি তার বান্ধবী,
হ্যাঁ তিনজন মিলে কুয়াশা শুনছি, তারা খুব ভয় পায়, তাই আমি পাহারা দিচ্ছি যাতে কোনো তারা কোনো ভয়টা একটু দুষ্টমি করে লিখেছে, সেটা আমি পড়লাম না বাকিটা। আচ্ছা, যে কথাটা লিখেছে সেইগুলোতে আমি বিশ্বাস করি না, তাই আমি সেটা পড়িনি।
আচ্ছা, তোমার প্রতি একজন অভিমানও করেছে, সাইফুল ইসলাম জয় নামে। আপু, আজকে গল্পটা ভয় না পেলে কিন্তু তোমার খবর আছে।
যদি ভয় পায় তাহলে তোমার খবর আছে, এটা আমি বলে দিলাম। আজকে যদি তুমি ভয় না পাও তাহলে তোমার খবর আছে, তোমার ঠিকানাটা এক্ষুনি আমাকে পাঠিয়ে দাও। আর রাশেদ লিখেছে, গাজীপুর থেকে, শামির আপু আমি আমার, ও এটা পড়লাম তো। বিপু লিখেছে, আচ্ছা শামির আপা তোমার প্রবলেম কি, কোন সমালোচনা করা যাবে না? আমি তোমার কোন সমালোচনা পাইনি। আমি লিখেছিলাম মিস্ট্রিটা শেষ, ও আছে তুমি তাহলে সেই বিতে শেষে এসে কেমন যেন খেয়ে, না এটা ঠিক না, সেটা তুমি যেটা লিখেছো সেটা আমি বলেছি। আচ্ছা এই ফাঁকে একটা কাজের খবর জানিয়ে দিব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো কুয়াশার মূল গল্প নিয়ে। সেটা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে অন্য লেভেলের থ্রি জি এক্সপিরিয়েন্স দিতে এয়ারটেল থ্রি জি নেটওয়ার্ক খুবই দ্রুততার সাথে ঢাকায় বিস্তৃত হচ্ছে। ঢাকার যেসব এলাকায় এয়ারটেল থ্রি জি নেটওয়ার্ক পাবে, তাহলে নিকুঞ্জ এক ও দুই, বাড়িধারা ও বাড়িধারা ডিওএইচএস, গুলশান এক ও দুই, বনানী ও বনানী ডিওএইচএস, মহাখালী ও মহাখালী ডিওএইচএস, বিজয় সরণী, ফার্মগেট, তেজগাঁও শিল্প এলাকা, লালমাটিয়া, কলাবাগান, পান্থপাত, হাতিরপুর, মিরপুর এক ও দুই, উত্তরা সেক্ষেত্রে, ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফেন্ট রোড, শাহবাগ, আদাবর, স্টেডিয়াম মার্কেট এবং পল্টনে। বিস্তারিত জানতে কাছে এয়ারটেল এক্সপিরিয়েন্স সেন্টারে যাও অথবা ভিজিট করো bd.airtel.com। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিয়ে শ্যামী নরেন্দ্র আবার ফিরছে কুয়াশায়। সঙ্গেই থাকো আর আমাদেরকে লিখতে থাকো বা লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2211-এ। আর যে শ্যামী এবং এবিসি ফ্যান পেজ তো আছি, এবিসি রেডিওস 90.2। কুয়াশার মূল কাহিনী শুরু হবে এখন, কারণ খুবই ঘন কুয়াশা পড়ে গেছে। আমরা সেই কুয়াশার ভেতরে ঢুকবো, কুয়াশার রহস্য ভেদ করতে। সঙ্গে আছি আমি শ্যামী,
আর আমি অনিন্দ্য।
আজকের গল্পটি এমন যাতে বাস্তবতা ছোঁয়া থাকলেও সম্পূর্ণ বাস্তব নয়। হয়তো এমনই কোন গল্প ছড়িয়ে আছে চেনা জানা অলিগুলিতে, তবে ঘটনা, চরিত্র এবং এলাকা সম্পূর্ণ কাল্পনিক। লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান। আজকে মূল কাহিনীটি এবং স্ক্রিপ্টটি তারই করা, তাহলে আমরা গল্প শুরু করে দিই। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে যেখানে SMS পাঠাতে হবে 2211-এ, যে কোনো মোবাইল থেকে, কিন্তু অবশ্যই মেসেজ অপশনে গিয়ে প্রথমে ABC লিখে তারপরে মূল যে কথাটা লিখতে চাইছেন বা চাইছেন লিখে পাঠাতে হবে 2211-এ।
এছাড়াও ABC রেডিও FM 892 তে আপনারা লিখতে পারেন ফ্যান পেজে, আর আরজে শামিনের ফ্যান পেজ তো আছেই।
ঠিক আছে, আমরা গল্প শুরু করছি, তারপরে গল্পটা শুনে ফিরে এসে কথা বলবো। দেয়ালের কান আছে, কথাটা কি শুধুই প্রবাদ মনে হয়? কিন্তু প্রবাদটা কেন হয়েছে সেটা কি কেউ কখনো ভেবে দেখেছে? ধরুন আপনি কিছু বলছেন, সেটা দেয়াল শুনে বা কিছু করছেন আর দেয়াল সেটা দেখে ফেলবে, তখন কেমন লাগবে আপনার? আমরা সবাই জানি দেয়াল কোনো উত্তর দেয় না। তাহলে কি সত্যি দেয়াল নির্জীব নয়? সে কি অভিশাপ দিতে পারে? কিন্তু কেন, কোন সে রহস্যের মায়াজাল জমে আছে কোনো এক দেয়ালের ইটের গাঁথুনিতে? জানেন কি না জানলে থাকুন আমাদের সাথে, জেনে নিন সেই এক দেয়ালের হাহাকার। তাহলে আজকে এগিয়ে যাওয়া যাক এমনই এক দেয়ালের গল্প নিয়ে, যে দেয়ালের প্রাণ আছে, অথবা যে দেয়ালে প্রাণের কথা জমে আছে। ঢাকার সূত্রাপুর এলাকা, ছোট্ট একটা কানা গলি, একে বেঁকে গেছে বহুদূর। সেই গলির শেষ প্রান্তে আছে একটি দোতলা বাড়ি, সেই ব্রিটিশ আমলের তৈরি, লাল ইট, এত মোটা মোটা পিলার, দেয়ালগুলো না হলে 2 ফিট চওড়া। মৌসুম যেমনই হোক ঘরের ভেতরটা আরামের সবসময়, এই বাড়িটা প্রায় খালিই থাকে। কারণটা কি জানে না অবশ্য, অনেকে বলে চিপা গলি দিয়ে ঢাকার ব্যস্ত জীবন চালানো মুশকিল, আবার অনেকে বলে বাড়িটা বড্ড সেকেলে। সেকেলে তো বটেই, কারণ বাড়িটা সিঁড়ির ধাপ বেশ চওড়া, উঠতে নামতেই নাভিশ্বাস। বাথরুমটা ঠিক করা হয়েছে মাত্র কয়েক মাস, আধুনিক জীবনের জন্য বাড়িটা সেকেলে বললে ভুল হবে না, কিন্তু এমনিতে অসুন্দর তা বললে অন্যায় হবে। বাড়ির সামনে পেছনে চমৎকার উঠান, উঠান ভর্তি অসংখ্য গাছ, কামিনী, শিউলি, কৃষ্ণচূড়া, বাগান বিলাস তো আছেই। ছোট্ট একটু মেঠো পথ, তারপরেই মূল বাসা। বাসার পেছনে সিমেন্ট দিয়ে পাকা করা কাপড় ধোয়ার জায়গা, একটা চাপা কল, কুয়ার মতো ছিল একসময়, কিন্তু কুয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো মোটরে পানি ওঠে পাকা দালানটায়, খামাখা কুয়ার কি প্রয়োজন? বাসার মালিক আব্দুল মোমেন এই বাড়িটা পেয়েছেন বংশানুক্রমে। নিজে না থাকলেও ভাড়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে নানা কারণে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কারণে থাকেন সেই গুলশানে। এই বাসাটাও কখনোই তার থাকা হয়নি দুটো কারণে। এক, ছোটবেলা থেকে তিনি শুনে আসছেন এই বাসায় কোনো একটা ঝামেলা হয়, কোনো না কোনো অপঘাত হয়। যদিও মোমেন সাহেব এগুলো মোটেও মানেন না, তাই ভাড়া দেন। ভাড়াটিয়ারা চলে যায় বটে, কিন্তু বাড়ির দোষ কেউ দিতে পারে না। তাই এবার মোমেন সাহেব বের করলেন অন্য একটি কৌশল, বাড়িটাকে ব্যবহার করার। সূর্যপুরের বাড়িটায় সাত সাত রং নতুন বাসিন্দা এসেছে, জিয়াউল ফারুক আর তার পরিবার। বাসাটা তিনি পেয়েছেন অর্ধেক ভাড়ায়। সম্প্রতি জিয়া মোমেন সাহেবের একটি প্রতিষ্ঠানে চাকরি করা শুরু করেছে, যেটার হেড অফিস মতিঝিল। মোমেন সাহেবই জিয়াকে প্রস্তাব দেন চাকরির প্রথম মাসে।
তো জিয়া সাহেব, আপনি কোথায় জানা থাকেন?
স্যার, মোহাম্মদপুর।
সে তো অনেক দূরে হয়ে গেল অফিস থেকে। আপনি চাইলে কাছাকাছি একটা ব্যবস্থা করে দিতে পারি।
কেমন স্যার?
সূত্রপুরে আমার একটা বাড়ি খালি পড়ে আছে, আপনি চাইলে সেটা ভাড়া দিয়ে দিতে পারি।
স্যার, আসলে বেশি বড় বাড়ি ভাড়া নিয়ে আমি করব কি? আমরা মানুষ পাঁচজন মাত্র, আমি, আমার স্ত্রী, আমার বোন, চাচাতো ভাই আর আমার মেয়ে। তাই ভাবছিলাম।
এত ভাবার কিছু নেই, আপনি মনে করবেন না আমি আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নিব। আপনার তো হোম অ্যালাউন্স আছেই, সেটাই অ্যাডজাস্ট হবে, আর কোন এক্সট্রা ভাড়া দিতে হবে না। আই এম শিওর হোম অ্যালাউন্স দিয়ে আপনার ভাড়া ক্লিয়ার হয় না, রাইট?
থ্যাংক ইউ স্যার, তাহলে তো আমার জন্য ভালোই হয়। তবে একটু আমার ওয়াইফের সাথে কথা বলতে যাচ্ছিলাম।
সে কি আর বলতে হবে, তিনিই তো সবকিছু। কথা বলেন ভাবির সাথে, তারপর জানান। বাসাটা তো আপাতত খালি আছে, কোনো সমস্যা নেই।
জিয়ার বাসা ছোট্ট ছিমছাম একটি বাসা, মোহাম্মদপুর তাজমহল রোডের মাথায়। স্ত্রী অনু চাকরি করেন একটি এনজিওতে, অফিস কারবান বাজারের দিকে। আর জিয়ার বোন পিয়া পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চাচাতো ভাই সুখনও পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে অন্য বিষয়ে। মেয়ের নাম অরিন, মাত্র চার বছর বয়স, এখনো আছে প্রি স্কুল লেভেলে, পরে পাড়ার একটি স্কুলে। আজকে সবাই পারিবারিক মিটিং এ বসেছে লিভিং রুমে। বিষয়টাতে সবার মতামত থাকা জরুরি, বাসা পরিবর্তন বলে কথা।
ঘটনা তো শুনলে কি মনে হয়?
ভাইয়া, লোকটা তো তোমার হোম অ্যালাউন্স কেটে নিতে চাচ্ছে বলে মনে হচ্ছে।
আরে কি বলো না বলো, তুমি হোম অ্যালাউন্স দিয়ে কোনো বাসা ভাড়া সত্যি হয় নাকি? এখন আর কালে নেগেটিভ কথা বলা শুরু করেছো, ফেসবুকের স্ট্যাটাসের মতো কথা বলো, তাই না? ভালো কিছু ভাবতেই পারো না। কি শুরু করলে ভাবি, কোথার থেকে কথা কোথায় চলে যাচ্ছে।
সেটাই। অনু শোনো, আমি টুকটাক খোঁজ নিয়েছি, বাড়ির যেমনই হোক না কেন সামনে পিছনে জায়গা আছে, দোতলা বাড়ির পুরোটাই আমাদের। কমসে কম এই বাসার ভাড়া হওয়া উচিত 25-30 হাজার টাকা, সেখানে হোম অ্যালাউন্সটা দিলেই পুরো বাড়িটাই আমাদের, বুঝতে পারছো?
কিন্তু আমার কথা হলো, তোমার বস কেন জেজে পড়ে এত কমে বাসাটা দিতে চাইছেন বলো তো?
আমার মনে হয় বাসাটা খালি, আর যার অফিস গুলশানে তারা নিশ্চয়ই পুরান ঢাকাতে থাকবে না, তাই না? তোমরাই ভেবে দেখো, আমার মনে হয় মন্দ হয় না।
আমারও তো সেটাই মনে হচ্ছে, অরণকে পুরান ঢাকার কোন একটা স্কুলে দিয়ে দেবো না হয়।
আমার আর পিয়ার তো জেলাও সেই কদিন, এখান থেকে যতটা না দূরত্ব সেখান থেকেও তাই। তাহলে আমাদের না নেই, কি বলো?
রাইট সুখন ভাই, বরং প্রায় পুরান ঢাকার খাবার দাবার খাওয়া যাবে।
আহা, বিউটির লাচ্ছি, বেচারাম দেউরির নান্না হাজি, সকালে স্টারের নাস্তা,
আর আসছে জানুয়ারির শাক রাই।
সেটা আবার কি?
আহ ভাবি, জানো না ঘুরের উৎসব পুরান ঢাকার।
তোরা না গাছে কাঁঠাল আর গোফের তেল দিতে একেবারে অস্তাদ।
শোনো, সেসব পরের কথা। অনু, তুমি তো ঘর চালাও, আমি স্পেশালি তোমার কাছে জানতে চাই, কি ভাবছো তুমি? তোমার অফিসে আসতে কোনো ঝামেলা হবে না তো?
না মনে হয়, কারণ একই তো, তাই না? অফিস তখন সেখান থেকে পিক আপের ব্যবস্থা করবে।
যাক, আমারও তাহলে ভালো হবে, অফিসে দুটা গাড়ি বাসে থাকবে রাতে, একটা তো চড়ে অফিসে চলে যাব,
আর মাস শেষে বেশ কিছু টাকাও জমবে।
যে যার তালে।
সুখনের কথা শুনে মারতে টেরে এলো অনু। এবার পুরো বাসায় বেশ উৎসব ভাবতে চলে এলো, একটা আস্ত দোতলা বাড়ি কম তো নয়। বাসায় ভর্তি ছোট বড় কার্টুন, কার্টুনে ভরা বই আর টুকটাক জিনিসপত্র, মোহাম্মদপুরের বাসায় পাঁচ বছরের সংসার, কম তো নয়, একটু একটু করে এক গাদা জিনিস। অনু রীতিমতো হিমশিম খাচ্ছে সবকিছু গুছাতে গিয়ে। ভাগ্যিস তার ননদ আর দেবর থাকে ওদের সাথে, না হলে যে কি হতো ভাবতে ভাবতে অনু শিউরে ওঠে। তখনই পিয়া এসে ওর দুঃস্বপ্ন কাটিয়ে দেয়, সাহায্য করে সুখ হল। আজ ওরা দুজনে ইউনিভার্সিটি যায়নি বাসায় সাহায্য করবে বলে। জিয়া আর পিয়ারা তিন ভাই বোন, বড় ভাই গিয়াস রাজশাহীতে থাকেন, নিজের বিশাল পোল্ট্রি ব্যবসা, ঢাকায় একটুও থাকতে চায় না, বাবা মাকে নিয়ে রাজশাহীতে বেশ আছে। স্ত্রী মণি আর দুটি ছেলে মেয়ে নিয়ে চমৎকার সংসার তাদের। বাবা মাও বার্ধক্যের অবসরটা ভালোভাবে উপভোগ করছেন নাতি নাতনির সাথে। জিয়ারা কোনো ছুটিতে চলে আসেন রাজশাহী, ঢাকায় থাকতে চায় না তারা কেউই। সুখুন হল জিয়ার বাবার খালাতো ভাইয়ের ছেলে, বেশ ভালো ছাত্র, গোল্ডেন এ পাওয়া, বিশ্ববিদ্যালয়ের সেরাদের তালিকায় আছে তার নাম। জিয়া নিজে থেকেই বাসায় থাকার প্রস্তাবটা দেয় চাচার কাছে। আফটারঅল বাসায় আপনজন থাকা মানে নিরাপত্তার পাশাপাশি ঘরেও বিনোদন বটে, সাহায্যও পাওয়া যায়, যেমন এখন পাওয়া যাচ্ছে সুখুনের কাছ থেকে। সুখুন নিজের সব আসবাবপত্র এক বাসা থেকে আরেক বাসা নেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। সুখুন আর পিয়ার সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। পিয়ার সব কথা যেমন জানে সুখুন, সুখুনেরও সব গোপন কথা জানে পিয়া। যেমন পিয়ার সাথে ক্লাসমেট রবির বিশেষ বন্ধুত্ব সুখুন জানে সে শুরু থেকে। সুখুনের সাথে মালবিকার ঘটনাও পিয়ার অজানা নয়। দুজন দুজনকে বেশ শেল্টার দিয়ে রেখেছে ভাই ভাবির কাছ থেকে, কিন্তু ওরা মোটেও জানে না যেখানে ওরা থাকতে যাচ্ছে সেখানে কেউ না কেউ সব কিছুই জানে, কেউ না কেউ সব কিছু দেখে। বাসা সাজাতে গিয়ে জিয়ার অবস্থা সত্যিই টাইট।
এগুলো ভেঙে যাবে এভাবে রাখলে, ভাই কাছের জিনিস।
আরে করছেন কি ভাইয়া, এই কার্টুনটা রান্নাঘরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে, বাইরে ভাই, বাইরে বাইরে। আচ্ছা আচ্ছা, এইটা বাচ্চাদের ঘরে যাবে, দোতলায় উঠে শুরু থেকে তিন নম্বর রুমটা। আচ্ছা বাদ দেন বাদ দেন, আমি দেখাচ্ছি আপনাকে, চলেন চলেন।
মোটামুটি হুলস্থুল অবস্থা পুরো বাড়িটার মধ্যে। বাড়িটা এমন ভাবে সাজানো হয়েছে থাকার জন্য চারটি ঘর, সেটা উপরে বারান্দার এক কোনায় মোমেন সাহেব একটি কমন বাথরুম করে দিয়েছেন, আর একটা বাথরুম বাড়ির পেছনের উঠোনের পাশে। বাথরুম ঘেঁষে একটা বড় জাম গাছ, নিচতলাতে ড্রয়িং রুম, আর রান্নাঘর সেটা একটু বাইরে। আরেকটি রুমকে জিয়া স্টাডি বানিয়েছে, মাঝে প্যাসেজের মতো জায়গাটিকে বানানো খাবার ঘর। উপরে রিয়াব বড় বারান্দার পাশে একটা বেশ বড় এলসিডি রেখে দিল, যেন যে কোনো রুম থেকে বের হয়ে টিভিটা বেশ আয়েস করে দেখা যায়। প্রথম রুমটা জিয়া আর অনু, পরেরটা অরিন, তারপর দুটো যথাক্রমে পিয়া আর সুখুনের। মোটামুটি দুই দিন লেগে গেল দোতলায় বাসাটা সাজাতে গোছাতে। আর এই সাজানো গোছানোর মাঝে কেউ একটা বিষয় লক্ষ্যই করল না, কি বিষয় সেটা? রাত ১২টার ঘন্টা বাজল, এই বাসায় এসে তারা বিনামূল্যে পেয়েছে মোমেন সাহেবের বংশের নিদর্শন একটা গ্র্যান্ডফাদার ক্লক। সেটা নির্দিষ্ট সময় পরপর জানিয়ে দেয়, গেল আরেক ঘন্টা, এখন যেমন জানালো তোমাদের ১২টা বেজেছে, কিন্তু সেটা তো আর ওরা কেউ বুঝল না। তখন ওরা টিভিতে মগ্ন। আধ ঘন্টা বাদে ঘুমোতে গেল সবাই, পিয়ার ঘুমটা বেশ গাঢ় হতে যাচ্ছে। ঠিক সে সময় অদ্ভুত একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। মনে হলো নিচের ফ্লোরে ঘর 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 আওয়াজ হচ্ছে। পিয়ার মনে হলো কে কিছু অনেক পালট করছে, কিন্তু এ কি করে সম্ভব? ভাইয়া আর ভাবি তো অনেক আগেই ঘুমিয়ে গেছে, সুখনও কালকে সকালের ক্লাস, তাহলে কে নিচের ঘরে? লাফিয়ে উঠতে গেল। ঠিক তখনই ঘটল আজব একটি ঘটনা, পিয়ার মাথার ঠিক পেছনের দেয়ালটার দুটো ইট নড়ে চড়ে উঠল, ধীরে ধীরে ইট দুটো হয়ে গেল চোখ, রক্ত জমাট বাঁধা চোখ, দেয়াল থেকে দুটো হাত বের হয়ে আসলো, শক্ত করে পিয়ার কাঁধ
পিয়া জোরে চিৎকার দিতে গিয়ে আবিষ্কার করলো সে চিৎকার করতে পারছে না, তার জিভ পর্যন্ত নাড়াতে পারছে না। ওদিকে নিচের ঘরঘর শব্দ আরো বেড়ে গেল। পিয়া কাটা মুরগির মতো ছটফট করছে, কিছুতেই নড়তে পারছে না জায়গা থেকে। দেয়ালের হাত আরো শক্ত করে তাকে ধরে রেখেছে। দেয়ালে ফুটে উঠতে থাকে নৃশংস এক হাসি, আর নিচের দেয়ালের আরেক জোড়া হাত ঠেলে সরিয়ে দিচ্ছে বুকশেলফটাকে। সে তার চোখের সামনে রাখতে চাইলে এই মানুষগুলোকে, শেলফ দিয়ে তার চোখ আটকে রাখা চলবে না, কিছুতেই না। খুব ভোরে অভ্যাস মতো ঘুম ভেঙে গেল অনুর। নাস্তা বানানোর জন্য নিচে নামতে গিয়ে কি মনে করে যেন ঢুকলো পিয়ার ঘরে। ঢুকে অনু চিৎকার দিয়ে ওঠে, অনু দেখে পিয়া বিছানায় নেই, সে দেয়ালের সাথে লেপটে বসে ঘুমোচ্ছে। ওর ঘুমের মধ্যে কি যেন একটা অস্বাভাবিকতা আছে। অনু না হলে এরকম ভয় পেত না। পিয়া জেগে উঠলে অনু চিৎকারে,
কি আছে ভাবি, তুমি নিচে কেন, বিছানায় কি সমস্যা? কি জানি ভাবি, আমি তো কিছু মনে করতে পারছি না, মনে হলো কোনো স্বপ্ন দেখছি।
পিয়া, তুমি বলতে চাচ্ছ তুমি স্বপ্ন দেখে নিচে নেমে এসে বসেছিলে?
ভাবি, আমার স্বপ্নটা একদম মনে নাই, কিন্তু আমার শুধু মনে আছে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি।
অনু এসে পিয়াকে জড়িয়ে ধরে। এই শীতের সময় পিয়ার গা ঘামে ভেজা। অনু বুঝল পিয়া আসলে কোনো কারণে অনেক বেশি ভয় পেয়েছে, হয়তো নতুন বাসা বলে, তার উপর এটা আবার পুরনো বাসা। আচ্ছা থাক না হয়, অনু ভাবে, পরে স্বপ্নে মনে পড়লে পিয়া নিজ থেকে অনুকে বলে দেবে। কিন্তু অনু মনে মনে ভাবে, পিয়া হলো ঢাকা ইউনিভার্সিটির গেছেও মেয়ে, ওর মতো মেয়ের তো এমন ভয় পাবার কথা না। অনু পিয়াকে প্রায় আধা পাজাকোলা ভঙ্গিতে বিছানায় তুলে নিল, মাথায় হাত বুলিয়ে ফের ঘুম পাড়ানোর চেষ্টা করল। অনু ঘুরে চলে আসতেই দেয়াল ঈষৎ কেঁপে ওঠে। ওদের অজান্তেই মুচকি হাসে লাল ইটের অথর দেয়াল। পিয়ার হাতে এক গাদা বই, স্টাডি রুমের বুকশেলফে রাখতে হবে বইগুলো, পিয়ার রুমের নিচে রিডিং রুম। পিয়ার রিডিং রুমে ঢুকতেই চিৎকার দিয়ে ওঠে,
দেখো না ভাইয়া, কালকে এই শেলফটা সরাসরি ছিল না?
তাই সরাসরি ছিল?
হ্যাঁ ভাবি, আমার মনে আছে আমি নিজে এই ঘরের শেলফটাকে সরাসরি রাখতে বলেছি।
ইয়া, বোকার মতো কথা বলবি না তো, যদি সরাসরি থাকে তাহলে বামের দেয়ালে কি করে চলে গেল?
সেটাই তো বলছি ভাইয়া, কি করে গেল?
কোনো ভাবে যায়নি, এটা এভাবে হয়তো মজুরে রেখে গেছে তোর কথা না শুনে। একা একা একটা সেলফ তো সরতে পারে না
ভাইয়া, প্লিজ বিশ্বাস করো।
এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নেই পিয়া, কথা হলো সম্ভব আর অসম্ভবে।
আর অসম্ভবকে সম্ভব করে শুধু জলিল সাহেব, বুঝলে?
তুমি পারো সুখন।
ভুল কি বলেছে?
আচ্ছা থাক না, একটা ভুল না হয় পিয়া করেই ফেলেছে, তাই বলে এভাবে ওকে বলো না। চলো ওই দেয়ালে আমরা সবাই মিলে ছবি টাঙাই।
আচ্ছা যাও টাঙাও।
সবাই পিয়াকে খেপাতে খেপাতে চলে গেল, আর পেছনে থাকা দেয়ালটা জেগে উঠল ঠিক কাল রাতের মতো। ঠিক এটা দাঁত বের করে হাসতে লাগলো গোমানির মতো শব্দ তুলে, তাও আবার এক মেয়ের গোমানি যেন। চলে গেল অরিনকে নিয়ে পাশের একটা কিন্ডার বাজারে। অরিনকে কিছুদিন এখানে পড়াতে চায়, আর বাসার কাজে তো করতে হবে, সব মিলিয়ে 5 দিনের ছুটি নিয়েছিল। বাসায় এখন কেউ নেই, সুখন আর পিয়া ক্লাসে চলে গেছে। তাড়াতাড়ি ফিরে দে। পিয়ার ব্যাপারটা নিয়ে অনু বেশ ভাবছে। মেয়েটাকে কত বলেছে এইসব ছাইপাস ভূতের সিনেমা না দেখতে, এসব দেখে দেখে কিসব যে কল্পনা করে ফেলেছে আশ্চর্য। তবে বাসাটা কিন্তু ঝমঝমে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। থাক, এসব ভেবে লাভ নেই, অরিনকে স্কুলে প্রথম দিনই ক্লাসে বসিয়ে রেখে ফিরে এলো অনু। অরিনের ক্লাস নিয়ে তেমন কোনো ঝামেলা নেই, আর ছোট থেকে সে একা একা স্কুলে ক্লাস করে। অনু ফিরেই একটা বাঁধানো ছবি বের করল, সুখনের একটা ছবি। এই ছবিটাই সুখন রাজশাহীর মেয়র সাহেবের হাত থেকে মেডেল নিচ্ছে ভালো রেজাল্ট করার জন্য। কত সুন্দর একটা ছবি! স্টাডি রুমটায় গিয়ে দেখে, বাহ চমৎকার, ওই দেয়ালটাই তো খালি আছে। অনু সুন্দর করে দেয়ালে ছবিটা টাঙিয়ে দেয়। দেয়ালে যতবার হাতুড়ি দিয়ে পেটানো হলো দেয়ালটা ততবার কেঁপে উঠলো যেন ব্যথা পেয়ে। বেচারি অনু কাজের চাপে লক্ষ্য করল না দেয়ালটা ব্যথা পাচ্ছে। সুখন তার ইউনিভার্সিটিতে ক্লাস করছে আর বারবার তাকাচ্ছে ঘড়িটার দিকে। ইস, কেন যে স্যার আজকে এতক্ষণ ক্লাস নিচ্ছেন, নিশ্চয়ই মালবিকা অপেক্ষা করছে। ক্লাস শেষ হতে সুখন প্রায় ছুটে বের হয়ে আসতে থাকলো ক্লাস থেকে। মালবিকা অপেক্ষা করছে কার্জন হলের গেটে। সুখন দেখতে পেল মালবিকাকে, ব্যস্ত হয়ে ঘড়ি দেখছে বারবার। সুখন জোরে ডাক দেয়,
মালবিকা, এই মালবিকা।
মালবিকা ওর দিকে তাকায়। এরপর মুহূর্তের মাঝে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মালবিকার দিকে তাকিয়ে থাকা সুখন দেখতে পেল না তার পেছনে একটা প্রাইভেট কার। কারটা যে চালাচ্ছে সেও গল্প করছে পাশের জনের সাথে। লক্ষ্যই করল না সামনে একটা ছেলে ফুটপাথ থেকে চলে এসেছে রাস্তায়। আর যখন লক্ষ্য করল তখন সজোরে ব্রেক করল গাড়ির তরুণ চালক। সুখন দেখল গাড়িতে এসে পড়েছে তার সামনে। সুখন লাভ দিয়ে সরে গেল গাড়ির সামনে থেকে। গাড়িটা ব্রেক কষতে গিয়ে একটু দেরি করে ফেলল। ব্রেক কষতে কষতে মালবিকা কাছে চলে গেল। সুখন দেখল মালবিকার চোখের নিমেষে উড়ে গেল। পাশের বড় গাছটা ধাক্কা খেল যেন একটা নরম পুতুল। মালবিকা প্রায় ঝুলছে গাছটার সাথে। সুখনের কথা বলার শক্তি নেই, দৌড়ে যাবারও না। সুখন দেখছে কি করে একটা মেয়ে চোখের নিমেষে এমন পরিণতির দিকে এগিয়ে যেতে পারে।
হ্যালো
হ্যালো ভাবি,
কি হচ্ছে সুখন? তোমার গলার এই অবস্থা কেন?
ভাবি, মালবিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই বাজে অ্যাক্সিডেন্ট, এখন কোমায় রয়েছে।
বলো কি কি করে হলো? সুখন কোন হাসপাতালে আছে?
সুখন সংক্ষেপে জানালো পুরো ঘটনাটা। অনু হতবাক হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন অ্যাক্সিডেন্ট হবার তো কথা নয়। ঘটনা ঘটার সাথে সাথে হসপিটালে চলে এসেছে মালবিকার বাসার সবাই, সুখনও আছে সেখানে। কিন্তু সুখনের অবস্থা খুব একটা সুবিধার না, কারণ ওর বারবারই মনে হচ্ছে ও না সরলে গাড়িটার এই ধকলটা ওর উপর দিয়ে যেত। কিন্তু ও তো আর জানে না দেয়ালটা তখনও হাসছে। ও জানে না দেয়ালের ওপারে যে কান আছে ঠিক ঠিক শুনছে কার কিসে সুখ কার কিসে শান্তি। এই দেয়াল কাউকে স্বস্তি দেবে না যতক্ষণ না দেয়ালের স্বস্তি ফিরে আসছে। আর দেয়ালের স্বস্তি কিসে তা কেউ জানে না। পুরো ২৪ ঘন্টা হুলস্থুল অবস্থা গেল বাসায়। অনুরা সবাই হাসপাতালে দৌড়োদৌড়ি করছে আর মালবিকার বাসায় দফায় দফায় কান্নার রোল পড়ছে। ডাক্তার জানিয়ে দিয়েছে কোমা থেকে সহজে ফেরার সম্ভাবনা নেই। গাছের সাথে বাড়ি লেগে মাথায় ভীষণ জোরে আঘাত পেয়েছে মালবিকা। সুখন প্রায় পাথর হয়ে গেছে। তারপর অনেক কষ্টে সুখনকে ঘরে ফিরিয়ে আনা হল।
সুখন, যা হয়েছে সেটা নিয়ে তুমি গিল্টি ফিল করো না, এখানে তোমার কিছু করার ছিল না।
জানি ভাবি, কিন্তু তারপরও
অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই।
থ্যাংক ইউ টিয়া, তোমাদের সবাইকে থ্যাংকস। আসলে সবাই সাহস না দিলে আমিও হয়তো।
বাজে কথা বলো না তো সুখন, বরং চলো আমার সাথে ঘর গোছাও।
কি করতে হবে ভাবি?
সবই তো মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশন পিস আর ছবি ঝোলানো বাকি। আচ্ছা শোনো, পিয়ার স্কুলের ছবিটা কোথায়, যেটা তো প্রাইজ নিচ্ছিল ওটা?
ভাবি, ওটা আমি আমার ঘরে টাঙাবো, বরং আরেকটা ছবি দিই।
কোনটা, বাবার মার?
ও ভাবি, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ,
ওই যে ওই ঘরে আছে, আহা ড্রয়িং রুমের কার্টুনে, মার বাবার ছবিটা টাঙিয়ে আসো।
পিয়া নাস্তার টেবিল থেকে প্রায় দৌড়ে চলে গেল ড্রয়িং রুমের দিকে। কার্টুন খুঁজে বের করল বাবা মায়ের ছবি, যত্ন নিয়ে মুছল। এরপর এলো স্টাডিতে। পিয়ার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে দেয়ালটা দেখে। ও তো আর জানে না দেয়ালটাও যে ওর দিকে তাকানো। দেয়ালের অদৃশ্য চোখের মাঝে ঠুকঠুক আওয়াজ তুলে পেরে বসালো পিয়া। দেয়ালের চোখ দুটো রক্ত লাল হচ্ছে। পিয়া তার বাবা আর মায়ের ছবি টাঙালো ভীষণ মমতা নিয়ে। পিয়া জানে দুই ভাইয়ের থেকে মা আর বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পিয়া হেসে ঘরে চলে যায়। পিয়া নিজের ঘরে, তখন সন্ধ্যা নেমে গেছে, পাশের রুমে অরিন পড়ছে। এতটুকু বাচ্চা, তার আবার এত এত পড়ালেখা। পিয়ার ভাবলে দম বন্ধ হয়ে যায়। শকুন গেছে মালবিকাকে দেখতে, অনু আর জিয়া এখনো অফিস থেকে ফেরেনি। পিয়া অপেক্ষা করছে, অপেক্ষা রবির জন্য। রবি প্রায়ই আসে, এমন সময় আসে যখন কিছুক্ষণ পিয়া একা থাকে, পরে বাসার মানুষ এলে চলে যায়। তাহলে দুটোই হয় আর কি, রদ দেখা কলা বেচা। পিয়ার ফোনে মিস কল, বাইরের দরজার দিকে তাকিয়ে পিয়া দেখলো চলে এসেছে রবি। পিয়া হরিণের মতো নিমেষে দোতলা বেয়ে নেমে এলো নিচে, উঠান পেরিয়ে খুলে দিল বাইরের দরজা। রবির হাত ধরে নিয়ে ভেতরে এলো।
বাহ, বাসাটা তো সেই রকমের এনতি।
জানো, এই বাসার ওপরে হলো সব সবার ঘর, আর নিচে অন্য ঘরগুলো।
এটা কি কোনো ইঙ্গিত?
মোটেই না। যাও, তুমি সব কথা খালি দুটো মানে বের করো।
তুমি বলতে পারো আর আমি ভাবতে পারি না।
মোটেই বলছি না আমি, তুমি এমনিতেই ভাবছো।
এখন কি বাসা দেখাবে নাকি এখানেই আমার নালিশ চালিশ করবে?
চলো।
পিয়া রবিকে টেনে স্টাডি রুমে আনে। তারপর ওর একটা অন্তরঙ্গ হয়। ওদিকে দেয়ালের চোখ খুলে যায় সেই কুচ্ছিত হাসি। দেয়ালের হাত দুটো আবার জেগে উঠতে থাকে। পিয়ার রবি এখনো ঘনিষ্ঠ অবস্থায়, ঠিক বুকশেলফটা কাঁচের সামনে। একটু কি বেশি ঘর পড়ল, বিকট শব্দ করে ভেঙে পড়ে বুকশেলফের কাঁচ। রবি শুধু উপরের দিকে তাকালো আর তার চোখে এসে পড়লো কাঁচের গুঁড়োর অংশ। পিয়া সরতে পারে না, পুরো বুকশেলফটা পড়ে পিয়ার উপরে। পিয়ার ধাক্কায় রবি চলে যায় অন্য পাশের দেয়ালে। দেয়ালের বাড়ি লেগে রবি জ্ঞান হারায়। পিয়ার যখন জ্ঞান আসে তখন পিয়া হাসপাতালে, পাশে অনু জিয়া আর অরিন।
ভাগ্যের আমি চলে এসেছিলাম, আর তোমার ভাইও। অফিসের গাড়ি থাকাতে তোমাকে নিয়ে আসতে পারলাম এখানে তাড়াতাড়ি। ভাবি, রবি কিচ্ছু হয়নি। সবাই মনে করেছিলাম চোখে কাঁচ ঢুকেছে, কিন্তু সেটা হয়নি। ভাগ্য ভালো বলতে হবে, চোখের পাতা কিছুটা কেটে গেছে। পাশের কিডনি আছে, শুকন আছে ওখানে, তুমি চিন্তা করো না।
তোরা অত বড় জিনিসটাকে ফেললি কি করে?
মারামারি করছিলে নাকি?
সত্যি বলছি ভাবি, আমি কিছুই বুঝতে পারলাম না। নিজে মনে হয় উঁচু নিচু, একটু ধাক্কা লাগতে গায়ের উপরে পড়ে গেল।
হ্যাঁ, মেঝেটা আসলে অসমান, এই জন্যই ওদের বলেছিলাম, মানে মজুদদের বলেছিলাম, ও পাশের দেয়ালে সে একটা না রাখতে।
ভাইয়া ভাবি, আমি খুবই সরি, তোমাদের এত শখের জিনিস।
আহা, সরি বলার কিছু নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, হেঁটে যাই।
আমি তো সুস্থই ভাবি, পিয়া শোনো, মন খারাপ করবে না, কিন্তু কি হয়েছে ভাবি? তোমার কোমর থেকে নিচ পর্যন্ত আপাতত কাজ করছে না, আসলে বুকশেল্ফটার ওজন অনেক বেশি ছিল তো, ডাক্তার বলেছে।
কি বলেছে ভাবি, কি বলেছে?
বলেছে তুই ঠিক হয়ে যাবে, প্রেশার একটু বেশি পড়েছে সত্যি, কিন্তু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কালকে আম্মা চলে আসছে, বড় ভাবিও আসছেন, চিন্তা করিস না বোন।
বারান্দার চেয়ারে বসে আছেন আব্দুল মোমেন। তেতলার পারিবারিক এই বাসাটাতে আছেন তিনি বহুদিন। গুলশানের শুনশান এলাকায় তার এই বাসা। কোন কারণে গভীর চিন্তায় তিনি মগ্ন। জিয়ার পরিবারের ঘটনাটা এই বাসা থেকে অনেক দূর ঘটলেও এই বাসা পর্যন্ত তার প্রভাব এসেছে। আব্দুল মোমেন কিছুতেই ভাবতে পারছেন না প্রতিবার কি করে একই ঘটনা ঘটে। তাহলে কি এলাকার লোক যা বলে সেটাই ঠিক? কিন্তু কি করে এই জামানে এসব কেউ পাত্তা দেয়? এমন সময় আব্দুল মোমেনের চিন্তায় ছেদ ঘটিয়ে চায়ের কাপ হাতে নিয়ে বারান্দা এলেন আব্দুল মোমেনের সহধর্মিনী রাবেয়া।
কি ব্যাপার, দুই তিন দিন ধরে দেখছি তুমি বেশ চুপচাপ।
আর বলো না, বাড়িটাতে আবার ঝামেলা।
কতদিন তোমাকে বললাম বাড়িটা ডেভেলপারকে দিয়ে দাও।
আহা, দিতে তো চাই, একটা করে গ্যাঞ্জাম হয় আর তখনই ভাবি দেব, তখনই আবার ঠিকঠাক হয়ে যায় সব।
কি করে ঠিক হলো? এর আগের ভাড়াটা দিয়ে সে কি অবস্থা, বুড়োমার কোমর ভেঙে গেল, আর ছোট বাচ্চাটা ইশিরে ছাদ থেকে পড়ে মাথাটাই
জানের উপর দিয়ে তো যায়নি।
আর তার আগে পুতুলরা যখন ছিল, পুতুল তো দেয়ালে মাথা ঠুকে অজ্ঞানী হয়ে গেল।
পুতুলের তো মাথায় দোষ ছিল।
দোষ পুতুলের মাথায় না, তোমার বাড়িতে। না হলে যখনই কোনো ভাড়াটি আসে তখনই কিছু না কিছু হয়। আর
আর
আর কি, যারা বাড়ির মালিক না তারা বাদে তাদের কাছের মানুষের ক্ষতি হয়। এই যে দেখো তোমার কোন এমপ্লয়ি যেন, হ্যাঁ জিয়া, ওর বোন আর ভাইয়ের বান্ধবী এখন হাসপাতালে, জানো তুমি সেটা?
ঠিকই বলেছো, এই বাড়িটা আসলে,
আমি এখনো বলছি বাড়িটার দফা রফা করে দাও।
ঠিক আছে।
পিয়া সেই অবস্থাতেই ফিরে এলো বাসায়। এতদিন বাসার কাজ সব লাটে উঠেছে, গোছগাছ একটা জায়গায় এসে থেমে আছে, শুকনো মোটামুটি ধাক্কা সামনে উঠেছে। বাসায় বাজারের ফর্দ নিয়ে তৈরি সে।
এই যে ছোট ঠাকুর।
ভাবি, এটা আবার কেমন সম্বোধন!
কেমন আবার? কলকাতার এত নাটক দেখা হয়, এটা জানো না?
উফ ভাবি, তুমি না একটা চলমান সিরিয়াল, বলো তো কি লাগবে?
রবি ছেলেটাকে আসতে বলো, পিয়া মানসিক ভাবে ভেঙে পড়েছে।
সত্যিই তাই? ঠিক আছে, বলবো আসতে।
তোমার উনি আর ইনার তিনি সুস্থ হয়ে গেলে আমি বাঁচি, বুঝলে? দুজনকে বিয়ে দিয়ে বিদায় করে দেবো, তারপর তোমরা যা ইচ্ছা তা করো।
এসব চলবে না ভাবি, আমি মালবিকাকে নিয়ে তোমার ঘরেই তুলব।
সেই সুখ নেই রে সুখন, নিজের ছালা নিজে সামলাও।
আপাতত বাজারে তো যাই।
আচ্ছা শোনো, টমেটো আর ফুলকপি মাস্ট আনবে, পিয়া খেতে চেয়েছে।
আর কিছু?
আর প্লিজ, আজকে আসার সময় অরণকে স্কুল থেকে নিয়ে আসবে, প্লিজ।
জি ইউর হাইনেস। আর
আর যাবার আগে তোমার ভাইয়ের এই ছবিটা দেয়ালে টাঙিয়ে যাও।
আরে এটা তো ভাইয়ার গ্রাজুয়েশনের ছবি।
হ্যাঁ, তোমার ছবিটার পাশেই ছবিটা টাঙাও।
শকুন গজ গজ করতে করতে চলে গেল। অনুই অপসরে বের হলো কাছের একটা মাদ্রাসায় যাবে বলে। অরিনকে এক্ষুনি আমপাড়া ধরিয়ে দিতে চায়, আর একটু বড় হলে মূল কেতাব করতে দেবে। মাদ্রাসার পেছনেই থাকেন শিক্ষকরা। অনু গেট থেকে জেনে নিল যে শিক্ষকরা কোথায় থাকেন। অনু অপেক্ষা করছে মাদ্রাসার ভেতরে অতিথিদের সঙ্গে। তারপর এলেন ওস্তাদজি, তিনি অরিনকে আমপাড়া করাবেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি এসেছিলাম আমার মেয়েটার ব্যাপারে একটু কথা বলতে।
কি হয়েছে আপনার মেয়ের?
কিছু হয়নি ওস্তাদজি, ওকে আমপারে ধরাতে চাই, আপনি যদি একটু সময় দিতেন।
কতটুকু? বেশি ছোট হলে কি পড়া নিতে পারবে?
না, মানে শুধু অক্ষরগুলো চেনাতে চাচ্ছি, প্রেশার দিতে চাই না। এখন আপনি যা ভালো মনে করেন।
আচ্ছা বুঝলাম, বেশি দূর হলে তো আমি যেতে পারবো না, বয়স হয়েছে। বলুন তো কোন বাসা?
সূত্রপুর, লালকানের গলি, শেষ বাসাটা
দোতলা। ক্যাম্পের বাড়ি?
জি দোতলা, কিন্তু ক্যাম্পের বাড়ি বিষয়টা বুঝলাম না। এটা তো মোমিন সাহেবের বাসা বলে আমরা জানি।
আপনারা এই এলাকার না?
জি না, আমরা এই মাসে ভাড়া এসেছি।
তাহলে আপনাদের জানার কথা না, কারণ এটা এলাকার লোকের বাইরে কখনো যাই।
ওস্তাদ জি কাছে ডাকলেন ওকে, তারপর যে বললেন তিনি, শুনে ভয় হাত পা পেটের ভেতরে ঢুকে পড়তে চাইল উনি। উনি কোনো মতে কথার শেষটা শুনে রওনা দিল অরণ্যের স্কুলের দিকে। ওস্তাদ জি যা বলেছেন তাই যদি হয়, তাহলে আজকে এই বাড়ির অভিশাপ ভর করবে অরণ্যের উপর। অরণ্যের স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সুখন, তার সামনের এলাকার ছেলেরা খেলাধুলা করছে। অরণ্যের স্কুলটা পাড়াতে, সামনে বিশাল মাঠ, মাঠের পাশে চায়ের দোকান। চায়ের দোকানে বসে চা খাওয়া যায় কিনা ভাবছে সুখন। এমন সময় কোথা থেকে কি ছেলে দৌড়ে আসে, বলে পাশের দোকান থেকে একজন লোক নাকি তাকে ডাকছে। সুখন দোকানটার দিকে ভালো করে তাকালো, না সে কাউকে চেনে না। তারপরে কি নাকি চিন্তা করে সুখন গেল লোকগুলোর কাছে। এখানে যিনি দোকানদার তিনি হলেন মজিদ মিয়া, পুরনো ঢাকার পুরনো মানুষ। তার পাশে বসা মজিদ আর বুঝল
কি, বাবা তোমার নতুন দেখলাম, কে তুমি?
স্কুলের সামনে কি মিয়া?
চাচা আমি এলাকায় নতুন, ভাতিজিকে নিতে এসেছি।
ভাতিজি কি স্কুলে পড়ে?
জি চাচা, এই স্কুলের প্লে গ্রুপে পড়ছে।
কোন বাড়ি তোমাদের?
আব্দুল মোমেনের বাড়ি, লালকানাই।
কাউকে মিয়া, এত বাড়ি থাকতে ভূতের বাড়িতে উঠছ কেন?
ভূতের বাড়ি মানে কি বলছেন চাচা?
না মোমেন রে নিয়ে পারলাম না, নিজে বিশ্বাস করে না, ঠিক আছে। তাই বললে এই মানুষগুলান রে নিয়ে এইভাবে ভূতের হাতে তুলে দিবে?
চাচা প্লিজ একটু বলেন তো, কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বাসাটার?
আহা, পোলাটার গোলক ধাঁধা দেখায় লাভ আছে? দাঁড়াও আমি বলি। এই পোলা বসো বসো, আরো একটু কাছে আসে বসো। এসব কথা কাছে শুনলেও বিপদ।
জি,
আগে বলো তোমাদের বাসার কে কে হাসপাতালে, কোন আত্মীয় স্বজন?
আপনি জানলেন কি করে? মানে হ্যাঁ দুজন আছে।
শুধু আমরা না, এলাকার সবাই জানে ওই বাড়িতে যারা থাকে সেখানে আপনজনদের ক্ষতি হয়।
বলুন কি মানে কি চাচা এসবের?
শোনো বাবা, তোমারে তাহলে বলি, ওই বাড়িটা আসলে।
বুঝছি বুঝছি, আমারে কইতে দাও।
অবশেষে বজলু মিয়া বললেন ঘটনাটা। 1971 সাল, মুক্তিযুদ্ধে ডাক এলো বলে মার্চের কাল রাত্রির পর ঢাকা জুড়ে থমথমে অবস্থা। মাঝে মাঝে সাইরেন বাজিয়ে হুঁশিয়ার করে যায় হানাদার বাহিনী। চারদিক থেকে প্রায় থমকে থমকে শোনা যায় গুলির আওয়াজ আর হানাদারদের অপবিত্র মার্চের পদের ধরে। আব্দুল মোমেনরা তখন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেছে, তাদের বাসাটা একদম খালি। মুক্তিযুদ্ধ শুরু হতেই পুরনো ঢাকার মাঝেও ঢুকে পড়েছে হানাদাররা একটু একটু করে। তারা প্রথমেই একজন রাজাকার বাছাই করল, তার নাম শফি। শফি রাজাকার হানাদারদের জানালো এখানে একটা এমন বাড়ি আছে যেটাতে এখন কেউ থাকে না। এলাকায় একটা হানাদার ক্যাম্প হলে শফির সুবিধা, আরাম করে লুটপাট করা যাবে। শফি তাই সেই বাড়ির খবর নিয়ে গেল হানাদার বাহিনীর ক্যাপ্টেনের কাছে।
স্যার কই নেই থাকে ও বাড়িতে। তো কেয়া হামকে তো লোক মাংতা, লোক ইউ ব্লারি বাঙালি, হামকো ঔরত মাংতা স্টুপিড।
ঔরত মিল যায়গা সাহাব,
अब आओ तो आगे।
आएंगे आएंगे। ए सुन, हमको कुछ उस तरह की औरत चाहिए।
की रकम सर?
शादीशुदा, हमें वो ज्यादा अच्छे लगता है, समझ गए ना?
जी हुजूर।
शफी कैप्टेनर गाली बुझे ना बोझा भान करे चले गेल। एबार से तालिका करछे एलाकार सब सुंदरी विवाहित नारीर। शफिर पशुत्व चोख मुख दिए ठिकरे बेर होच्छे। लोभे पड़े से छाड़ल ना तार आपन बड़ भाई स्त्री के। शफिर लिस्ट करा शेष। मोमेंदेर खाली बाड़ी एखन हानादारदेर क्याम्प। এখানে সারা রাত মেয়েদের জোর করে ধরে এনে নাচানো হয়, মদ নেশার আস্তানা বানিয়ে ফেলেছে বাসাটাকে। শফি রোজ দুজন করে মেয়ে ধরে আনে, তারপর তাদের উপর পালা করে পাশবিক অত্যাচার চালায় ক্যাপ্টেন। তারপর তার দোসর, তারপর তার দোসর, তারপর তার দোসর। এভাবে একদিনের মাঝে কারো স্ত্রী কারোর মা বারবার লাঞ্ছিত হয় শয়তানদের হাতে। আর শফি নিজের প্রতিবেশীকে এভাবে বিক্রি করে টাকা নেয় হানাদারদের কাছ থেকে। অদ্ভুত একটা ব্যাপার হল, যে মেয়েগুলো বাসায় আসে আর তারা কেউ ফিরে যায় না ঘরে। তাদের পরিবারের মানুষগুলো ধরেই নিয়েছে, মেয়েগুলোর লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, তাহলে ওরা কোথায় যাবে? এলাকায় ত্রাস সৃষ্টি করা ওই বাড়িটাতে শফি ধরে আনল একদিন তার বড় ভাই স্ত্রীকে, অর্থাৎ তার ভাবিকে। শফির ভাই রফিককেও ধরে আনা হলো ক্যাম্পে। রফিক কিছুতেই রাজি হয়নি স্ত্রীকে পাক সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাই রাজাকার ছাড় দেয়নি আপন মায়ের পেটের ভাইকে।
শফি, উপরওয়ালা তোর বিচার করবো।
আরে রাখেন আপনার বিচার, বউ গেলে বউ পাবেন, এখন টাকা কামানোর যে সুযোগ সেটা আর পাবেন?
তুই টাকার জন্য বাড়ির ইজ্জত নষ্ট করবি?
হাইজান, আমি আবার বলতেছি, ইজ্জত নতুন কইরা বানানো যাবে, আপনি বাড়ি যান।
না, আমি দেখতে চাই তুই কত বড় শয়তান হইছস।
তাইলে দেখেন, পরে আমার দোষ দিতে পারবেন না।
রফিকে শক্ত করে বাঁধা হলো উঠোনে জাম গাছটার সাথে। এবার উঠোনে আনা হলো ভাবি রোকসানাকে। এলো ক্যাপ্টেন আর তার সৈনিকরা। রফি অবাক হয়ে দেখল একপাশে শফির বিদেশি মদে একটু একটু করে চুমুক দিচ্ছে, আর ওইদিকে রোকসানাকে নিয়ে পাশবিক খেলে মেতে হচ্ছে একদম নরপশু। হাত খুলবার চেষ্টা করছে আর শফির এদিকে ভ্রুক্ষেপ করছে। রোকসানার জীবন সত্যিও ফুরিয়ে আসছে, আর পাচ্ছে না সে, হয়তো আর 10 মিনিট। হঠাৎ রোকসানার গলায় যেন কিসের জোর এলো।
তোরা যতদিন আমার হাতটা শান্তি পাবে না, ততদিন কেউ সুখে থাকবে না, কেউ না, কোন আপন জন তার কাছে সুখে থাকবে না, কেউ না।
বলতে বলতে লুটিয়ে পড়ে রোকসানা। রফি ততক্ষণে হাতের বাঁধন খুলে ফেলেছে, সে তার নগ্ন স্ত্রীর দিকে এগিয়ে যায়। সে বিদ্যুতের বেগে একটা বেলুটওয়ালা বন্দুক তুলে নেয়, একের পর এক আঘাত করতে থাকে শফির বুকে। শফি কিছু বুঝে ওঠার আগেই দেখল তার বুকে শত শত ছেদ। শফি মরল তার ভাইয়ের হাতে। রফিকে পর পর 3টা গুলি করল ক্যাপ্টেন। রফি বেয়নেটের শেষ আঘাতটা তার ভাইয়ের বুকে দিয়ে বিদায় নিল তার স্ত্রী। এ পর্যন্ত পুরো ঘটনা দেখল বজলু আর মজিদ গাছের উপর থেকে। ওরা এসেছিল রফিকে বাঁচাতে, কিন্তু পারেনি, সাহস হয়নি ওদের।
কিন্তু তারা মুক্তি বাহিনীকে দিয়ে হানাদারদের এলাকা থেকে বের করে দিতে পেরেছিল। এক বীর মুক্তিযোদ্ধার হাতেই মরে নরপশু ক্যাপ্টেন। আর তারপরে বাসার আশেপাশে রোকসানা সহ আর সব মেয়েদের লাশ খোঁজে, পাইনি। এমনকি সফি আর রফির লাশও না। তাতে যুদ্ধ শেষে মোমেনদের ফিরে এসে বাড়ি ঠিকঠাক মতো পেলেও সেই বাড়িতে আজ অবধি কেউ থাকতে পারিনি। সবাই বলে এই বাসার দেয়ালে নাকি কেমন আওয়াজ হয়, ভয় কি থাকে না, আর অপঘাত তো আছেই। পুরোটা ঘটনা মন দিয়ে শুনল সুখ। হঠাৎ কি যেন মনে পড়ল তার,
চাচা আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমরা শীঘ্রই বাসা ছেড়ে দেব, কিন্তু কিন্তু
বলেই দৌড় দিল স্কুলের দিকে। অরিন বের হতে বাসার দিকে দে ছুট, কারণ সুখুনের মনে হয়েছে আজ সে ভাইয়ার ছবি টাঙ্গিয়েছে বাসার দেয়ালে। যদি সুখুনের ছবি টাঙানোর ফলে মালবিকার অ্যাক্সিডেন্ট হয়, যদি চাচা চাচির ছবি টাঙালে পিয়ার দুর্ঘটনা ঘটে, তাহলে আজকে না 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 আজকে তাহলে ভাবি বা অরিনের উপর প্রতিশোধ নেবে এই দেয়াল। হ্যাঁ, কারণ আজকেই ঝোলানো হয়েছে ভাইয়ার ছবি। অনু ভাবছে বাসায় যাবে নাকি স্কুলে, তারপর সাত পাঁচ ভেবে বাসায় এলো। এসে জরুরি তলব করল জিয়াকে, যেন এক্ষুনি বাসায় আসে। পিয়া ক্লাচে ভর দিয়ে উঠতে পারে, তাই পিয়াকে বলল জলদি তৈরি হয়ে নিতে, আজকেই ওরা বাসা ছাড়বে। অভিশপ্ত এই বাসায় আর এক মিনিটও নয়। অনু যত তাড়াতাড়ি পারছে গুছোচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব। অরিন চলে আসার আগে সব গুছাতে হবে, কোনো কারণেই অরিনের কিচ্ছু হতে দেয়া চলবে না। সবার আগে দেয়াল থেকে ছবি নামাতে হবে। অনু একটা চেয়ার নিয়ে দেয়ালের কাছে যায়, জিয়ার ছবি অনেক উপরে টাঙানো। অরিন চেয়ার নিয়ে উপরে উঠে, পুরনো বাসা বলে ফ্যানটা অনেক নিচে ঝুলে থাকে, অনেক লম্বা আংটা তাই। ছবিটা উনি খুলতে যাচ্ছে, এমন সময় দেয়ালের দুই চোখ খুলে যায়, দেয়ালের দুটো হাত বের হয়ে আসে। উনি দেখতেও পাচ্ছে না, দেয়ালের হাত দুটো অনুর ওড়না গলা পেঁচিয়ে নিয়ে হ্যাচকা টান দিয়ে মুহূর্তে ঝুলিয়ে দেয় ফ্যানের সাথে। উনি শুধু একবার চিৎকার দেওয়ার সুযোগ পেল, ব্যাস আর কিচ্ছু না। যখন উনি চোখ খুলল তখন সে হাসপাতালে, গলায় হাত দিয়ে দেখল ব্যান্ডেজ। আশেপাশে সবাই, জিয়া, পিয়া, রবিন, অরিন, উমা, ওস্তাদজি, বজলু, মজিদ মিয়া, এরাও আছেন।
ভাবি, ভাগ্যিস আমি সময় মতো এসেছিলাম।
সুখন ভাইয়া যদি তোমার পা না তুলে ধরত কি যে হতো ভাবি।
অরিনের কিছু হয়নি ভাবি, বাড়ির অভিশাপ ছিল তোমার উপর।
আমার উপর?
ঘটনা যা শুনলাম, যা বুঝলাম, যদি আমার প্রিয় মানুষটিকে বাড়ির অভিশাপ দিতে চাই কেউ, সে তুমিই হবে। আমার সবচেয়ে কাছের মানুষ তো তুমিই অনু।
ভাবি, তুমি শুধু ভাইয়ার না, আমাদের সবার প্রিয়। বাসা আমরা তাই ছেড়ে দিয়েছি, মোমেন সাহেব নিজে আমাদের হেল্প করেছেন।
তিনি সরিও বলেছেন, তোমাকে দেখতে আসবে আগামীকাল।
কিন্তু দেয়ালটার সমস্যা কি, কেন এমন হয়, কি বলতে চায়?
কি বলতে চায় তা কালকের পত্রিকাতে পড়ো মা, তাহলেই বুঝবা।
পরদিন একটি টিভি চ্যানেলের রিপোর্ট হল ঠিক এরকম।
আপনারা আজকে দেখছেন পুরনো ঢাকার শতবর্ষী একটি বাড়ির অজানা ইতিহাস। আব্দুল মোমেন সাহেবের বাড়িতে ইতিহাসের এমন কালো অধ্যায় লুকিয়ে আছে তা কেউ ভাবতে পারেনি। এলাকাবাসীর অনুরোধে বাড়ির একাধিক দেয়াল এবং সামনের ও পেছনের উঠান খুঁড়ে পাওয়া গেছে অসংখ্য কঙ্কাল। এলাকাবাসীর সূত্রানুসারে এই কঙ্কালগুলো একাত্তরে হানাদার বাহিনীর লালসার শিকার হওয়া হতভাগ্য নারীদের। দেয়ালগুলো প্রস্থে চওড়া হওয়ায় খুব সহজেই লাশগুলো পুঁতে ফেলে হানাদারেরা। দেয়ালের কঙ্কালগুলোর মাঝে নিচতলার দেয়াল থেকে উদ্ধারকৃত একটি কঙ্কালকে এলাকাবাসী রফির স্ত্রী রোকসানার বলে ধারণা করা হচ্ছে এবং পেছনের উঠান থেকে পাওয়া গেছে রফি ও তার রাজাকার ভাই সফির কঙ্কাল। তবে সবই প্রমাণ হবে ডিএনএ টেস্টের পর। সব মিলিয়ে বাড়িটির দেয়ালে দেয়ালে যেন লেপটে আছে বর্বরতার প্রমাণ। এলাকাবাসী মনে করেন, এই কঙ্কালগুলোর সঠিক সৎকার করা হলে বাড়িটি নিয়ে যে গুজব আছে তা আর থাকবে না। তবে এই ব্যাপারে বাড়ির মালিক আব্দুল মোমেন বলেন,
এই বাড়িটি মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। এই বাড়িটি আমি রেখে দিচ্ছি এ স্মারক হিসাবে, তাদের সম্মানে যারা প্রাণ দিয়েছে অকাতরে।
শুনলেন আজকের ব্রেকিং নিউজ, একটি দেয়ালের হাহাকার। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।
বোনের একটা অসাধারণ গল্প শুনলাম আজকে আমরা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে কুয়াশার আজকের এপিসোড। তা আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর আবার ফিরে আসছি। আমি শারমিন
আর আমি অনিন্দ,
আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ফিরে এসে আবার কথা হচ্ছে, সঙ্গেই থাকবেন।
আমরা চুপ থাকবো? চিন্তা করবেন না, আমরা এসব খেলায় নাই, আমরা এসব খেলার মধ্যে নাই, আমরা এসব খেলার মধ্যে নাই। আমরা যদি আওয়াজ না তুলি দেশ এগোবে কিভাবে? ভুলবেন না, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই সংখ্যাগরিষ্ঠ।
যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রথম আলো।
এখন সময় রাত একটা।
ওই কানে যাবি না?
না, ঠিক করছি, আজকে ঠিক আর কানে যাবো না।
আমিও যাবো। কেমনে
মেয়ে ছেলেদের তো ঘরে বাড়ি যাই মানা।
হ্যাঁ, আমার নাকি শুধু ঘরে একবার চেষ্টা বানানো।
বেশ তো, আমরাও মজা নিলাম।
থাকি ঘরে বৈশা, রপ্তানি তুলাই যাক।
কি ভাবছেন, এটা বাচ্চা গো খেলা? চিন্তা করেন না, আমরা এসব খেলার মধ্যে নাই, আমরা এসব খেলার মধ্যে নাই, আমরা এসব খেলার মধ্যে নাই। আমরা যদি যাত্রার কোথায় ঘরে বসে থাকি তাহলে দেশটার কি হইব? বললাম না, আমরা সংখ্যাগরিষ্ঠ।
যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রথম আলো।
আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ হিসেবে মনে করি, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন ছাড়া কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমাদের কথা শুনুন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2:20 এবিসি রেডিও এফএম 89.2।
প্রকল্প অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং সহ অর্থায়নে সাইট সেভার্স, বাস্তবায়নে সাইট সেভার্স ও এর পার্টনার সংস্থা বিটস ও এবিসি।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় আপনার সমর্থন চাই।
কিসের কাম? হরতাল দিছে 3 দিন, মিল কারখানা সব বন্ধ।
আমার ট্রেক তো সব বন্ধ।
চল চলো ঘুরে গেলি।
ওই ক্যান্টারি করবি না?
আচ্ছা, মাইসে খাইবো কি?
মাইসে না খাইতে বলে আমগো কি? ওই লো খেল, তুমি খেলা।
কি ভাবতাস, এটা বাচ্চা গো খেলা? চিন্তা করেন না, আমরা এসব খেলায় নাই, আমরা এসব খেলার মধ্যে নাই, আমরা এইসব খেলার মধ্যে নাই। অঙ্গমতো কৃষক থাকতে দেশের মানুষ না খায় থাকবো না। ভুলে যায়েন না, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই সংখ্যাগরিষ্ঠ।
যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রথম আলো।
এই 16 ডিসেম্বর আসতেছে, দুইটা পতাকা আছে আমার সালা, আমার বাসার সামনে দুইটা পতাকা উড়ে যাবে। একটা হলো মুক্তিযুদ্ধ পতাকা, একটা হলো বাংলাদেশ পতাকা। এই দুইটা পতাকা যদি আমি উড়াবো, ছেলে মেয়েদের 1 কেজি ঝিলা ফিরে নিয়ে আমি খাওয়াই। ওই দিন আর কিছু করতে পারি না, এটি আমার সম্পদ।
বলবীর বল উন্নত মমশির, একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের গল্প। হ্যালো 8920 কাল বুধবার রাত 11:20 আর জে কিবরিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে।
বাসায় আছি আমি শারমিন।
আর আমি অনিন্দু।
আর গল্প শেষ করার পরে বলেছিলাম যে অসাধারণ একটি গল্প শুনলাম আমরা আজকে, এবং এটা আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাস, এবং এই মাসে এরকম একটা আয়োজন করতে পারি। যখন স্ক্রিপ্ট আমি প্রথম হাতে পাই, প্রতিবার সপ্তাহে এক সপ্তাহ আগে আমার হাতে স্ক্রিপ্ট আসে একটি, তারপর মনে হলো যে এই গল্পটা কেন আমি 16 ডিসেম্বরে করলাম না। তো এই আজকের এই কুয়াশার এই আয়োজনটি আমি উৎসর্গ করতে চাই আমাদের দেশের 30 লক্ষ শহীদ, এবং আমরা জানি যে 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছিল 71-এর যুদ্ধের সময়। 2 লক্ষ বলা হয় এই কারণে, সেটা তখন সেরকম তো অত অ্যাডভান্স ছিল না পরিসংখ্যান, যেটা ছিল সেটা আসলে 2 লক্ষেরও বেশি। পরে দেখা গেছে আস্তে আস্তে আরো জরিপ চালিয়ে দেখা গেছে যে প্রায় 4 লাখের কাছাকাছি নারীকে সে সময় নির্যাতন করা হয়েছিল। তো আমি পুরো আজকের কুয়াশার আয়োজনটা আমি উৎসর্গ করতে চাইছি বিশেষ করে বীরাঙ্গনাদের, সেই সময় যারা দেশের জন্য নিজেদের মান সম্মান ইজ্জত দিয়ে দেশকে রক্ষা করেছিল, তারাও এক অংশে অনেক বড় যোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা প্রত্যেকে। তো এই মাসটা আমাদেরকে অনেক বেশি নাড়া দিয়ে যায় সবকিছু, এবং এই সময় এখন আমাদের দেশের যে অবস্থা যেরকম সবাই প্রতিবাদী হয়ে উঠেছে, এবং এই সময় খুব প্রয়োজন ছিল এটা জানানোর বা জানার। এটা নিছক একটা কাল্পনিক, আমি কিন্তু শুরুতে বলেছি যে চেনা জানা এরকম গল্প ছড়িয়ে আছে, চেনা জানা অলি গলিতে অবশ্যই আছে, সারা বাংলাদেশে এরকম গল্প ছড়িয়ে আছে, হয়তো আমরা জানি না। গল্পটা কাল্পনিক, আজকের গল্পটা কাল্পনিক হলেও এর মূল পেছনে যেটা আছে সেটা একটা সত্যি, একটা খুব চরম সত্যি, যেটা আমি বললাম যে 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছিল বলা হয়, কিন্তু তার চেয়ে তো বেশি মুক্তিযুদ্ধের সময়।
আজকের গল্পটা আসলে চরিত্রগুলো কাল্পনিক হলো, জায়গাটা হয়তো কাল্পনিক,
চরিত্রগুলো কাল্পনিক,
হ্যাঁ
ঘটনাটা এরকম, মানে কি ঘটনাটা ছাড়ানো হয়েছে যে পরে দেয়াল কথা বলে বা দেয়ালের পিছনে যে একটা বিভৎস ঘটনা আছে, সে দেয়ালটাই হয়তো জানান দিচ্ছিল যে আমাদেরকে উদ্ধার করো বা আমাদের এখান থেকে নিয়ে যাও, বা যেটা বলা হচ্ছিল আর কি। সেটা তো কাল্পনিক, চরিত্রগুলো কাল্পনিক, ঘটনাটার একটু ভৌতিক সেটা হয়তো সঠিক না, বা সেরকম হয়তো হয়নি বা হবে না কখনো, কিন্তু আসলে যে ঘটনাটা ঘটেছিল এরকম অহরহ এরকম ঢাকা শহরে তখন অনেক বাড়ি ক্যাম্প বানানো হয়েছিল, যেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, বা মানুষ ছেলে মেয়ে শিশু সবাইকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। তো আমার মনে হয় আমার কিছু SMS পড়বার সময় হয়েছে, আমি কয়েকটা SMS পড়তে চাই, তুমি একটু পড়ো আগে।
আচ্ছা, ইসমাইল হোসেন লিখেছেন, আমার দাদু আজ প্রথম কুয়াশা শুনছেন, আজকেরটা খুব নাইস স্টোরি, এবং প্রতিটা চরিত্র এখানে জীবন্ত মনে হয়েছে। জিজির ডাক লিখেছেন, অসাম টুরে টু, নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গিয়েছিলাম। ইমরান লিখেছেন, শারমিন আপু আজকে গল্পটা শুনে ভয়ও লাগছে আবার ভালো লাগছে। কিং শাকিল আপু, তোমার কণ্ঠে কুয়াশা ভালো লাগছে। ইসমাইল হুসাইন ভাইয়া, টুডে কুয়াশা শোনার পর আমার ABC রেডিওর প্রতি রেসপেক্ট বেড়ে গেল, শূন্য ভালোবাসা, আই লাভ শারমিন আপু, তোমার কে এখানে লিখেছে ঠিক বোঝা যাচ্ছে না, তুমি এইভাবে বলছো কেন, সত্যি শুনতে ভয় লাগছে। আবির বাপ্পি লিখেছেন, আপু ভালো লাগছে এন্ড আই লাভ কুয়াশা। এছাড়া ইমরান ইসলাম লিখেছেন, আপু আমার খুব ভয় পাচ্ছে, প্লিজ তোমাদের গল্পটা কখন শেষ হবে, এটা বেশ আগেই লিখেছে। অশোক লিখেছেন, আপু ভয় লাগছে। নূর আহমেদ সাজ্জাদ লিখেছেন, আপু আজকের গল্পটা খুব ভালো লাগছে, এতক্ষণই একটু একটু করে ভয় লাগতে শুরু করেছে, এখনো ভয়টা দূর করতে পারিনি। সায়েন্টিস্ট সৌরভ লিখেছেন, আমার কমেন্ট পড়ছো না কেন, এতো পড়ে দিলাম। আবিদ আলম আবিদ লিখেছেন, আজকের স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়েছে। লিমন বলেছেন, গল্প শুনছি, কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে।
আমি SMS পড়বার আগে আসলে আমি খুব একটু শেষের দিকে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম, ঘটনা এইভাবে শেষ হবে এটা কিন্তু আমরা কি বুঝতে পারিনি। আমরা সবাই ভাবছিলাম ভৌতিক তো বটেই, যে পিছনে কিন্তু অন্য কোনো রহস্য আছে, কিন্তু এটা যে আমাদেরকে একেবারে সেই 1971 ফিরিয়ে নিয়ে যাবে সেটা কেউ বুঝতে পারে, 1971 প্রতিটি বাঙালির কাছেই কিন্তু খুব একটা আবেগের জায়গা, তাই না? তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পুরো কুয়াশা টিমকে, তাদের পরিশ্রমের কারণে এত সুন্দর চমৎকার একটি গল্প আমি আজকে উপহার দিতে পেরেছি আমরা সবাইকে। যারা অভিনয় করেছেন তাদের নাম বলবার আগে আরো একবার বলতে চাই, যিনি গল্পটি লিখেছেন এবং স্ক্রিপ্টটি তৈরি করেছেন, রুম্পা সৈয়দা ফারজানা জামান, আর নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ, এবং অভিনয় করেছেন খালিদ, রনি, সাকি, সাফরিন, সুমন, শাকিল, মঞ্জু, রুম্পা, সাকিব, কাঞ্চন এবং নাদিরা। এদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। আর অনিন্দ্য, তুমি আবার এখন পড়তে পারো, আমি পরে আবার ট্রিপল টুমারে যেটা পাঠিয়েছে সেটা আমি একটু পরে পড়ছি।
আচ্ছা, নিশাত লিখে পাঠিয়েছে যে আজকে গল্পটা 71 কে নিয়ে, এটা সত্যি ভালো লাগছে ডিসেম্বর মাসে। এছাড়া আরেক মেহেদি নামে একজন লিখে পাঠিয়েছে যে ভাইয়া এবং আপু, তোমাদের এই কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগছে এবং আমি সবসময় এটা শুনবো, আজকে আমি প্রথম শুনছি। মেহেদিকে অনেক ধন্যবাদ। এছাড়া নিশাত নামে একজন লিখেছেন যে ভাইয়া আজকের গল্পটা কি সত্যি? শান কি কিছু বলবে, আজকের গল্পটা কি সত্যি?
আজকের গল্পটা সত্যি মানে কি, এটা তো সত্যি ঘটনা, এরকম ঘটনা আমি যেটা বললাম যে 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লাখের উপর নারী ধর্ষিত হয়েছিল, এগুলো তো সত্যি ঘটনা, সেটা থেকে নিয়ে কাহিনীটা তৈরি করা হয়েছে। এটা ধন্যবাদ জানাতে চাই রুম্পাকে যে কাহিনীটা তৈরি করেছেন। আচ্ছা, আমি 221 পাঠিয়েছি, এথিকা লিখে পাঠিয়েছে, আনবিলিভেবল, আ লিভিং ওয়ার্ল্ড, হাউ কুল ইজ দ্যাট, বাট দে শুডন্ট ডু দিস টু ওমেন, দে আর সো ক্রুয়েল, স্টুপিড পিপল। আচ্ছা, রিজভি লিখেছে জিডং থেকে, ভালো হলো কুয়াশা, মজা পেলাম। ভাইয়া তুমি কেমন আছো? ভুলেও এখন চিটাগাঙে এসো না, অবস্থা খুব খারাপ, আই লাভ ইউ ব্র অ্যান্ড আপু, অনেক ধন্যবাদ। আর জিহাদ লিখেছে, খুব সুন্দর হয়েছে শারমিন আপু, আই লাইক দ্য স্টোরি, আমি ধ্রুব, অ্যাক্টিং খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ শারমিন আপু। তুমি আমার SMS পড়ো, ঢাকা খিলখিত থেকে লিখেছে মোহাম্মদ আব্দুর রহমান, লিখেছে আমরা দুজন বন্ধু নাজমুল এবং আমি কুয়াশা শুনছি। রাইনা লিখেছে, আপু আমার নানা বাড়ি সূত্রাপুর, আমি খোঁজ করব। আচ্ছা, খুঁজে দেখো, হয়তো পেতে পারো। আর সাদ্দাম লিখেছে, আরজি শারমিন আপু আজ অনেক ভয় লেগেছে। আর একজন বন্ধু লিখেছে যে আরজি শারমিন লাকি আপনি খুব সুন্দর করে, আমি আরজি শারমিন লাকি নই, আমি শুধু শারমিন, শারমিন লাকি আরেকজন, তাই অনেকে লিখে পাঠাতে আমি যাই না কেন, আমার মনে হয় না আমাদের দুজনের ভয়েসের কোনো মিল আছে, একেবারেই নেই। মতিঝিল থেকে লিখেছে নাসির খান, লিখেছে আপু অ্যান্ড ভাইয়া, আসলে এরকম বলতে পৃথিবীতে কিছু আছে কি আমার বিশ্বাস হচ্ছে না। আর লিখেছে, আই শারমিন আপু, আমি সুহাগ, ফার্স্ট SMS পাঠালাম, পড়ো, আমার একলা ঘুমাতে ভয় লাগছে, প্লিজ কিছু বলো। একা, আমিও একা ঘুমাই, অনিন্দ্য আজকে সারা রাতে এখানে আছে, একাই থাকতে হবে তাকে, সবাই একা, একটা পর্যায়ে গিয়ে সবাই কিন্তু একা ঘুমোতে, কিন্তু একাই হয় মোটামুটি সবাইকে, তো ভয়কে তাড়াতে হবে আর কি। কিন্তু ভয়ের পেছনে যে কাহিনীটা আছে আমার মনে, সেটা নিয়ে একটু ভাবো আজকে, বা সেটা একটু জানবার চেষ্টা করো, কি হয়েছিল 1971 সালে আমাদের দেশের মানুষের সঙ্গে, সেটা নিয়ে চিন্তা করার সময় হয়েছে। একটা মেসেজ কিন্তু থাকে কুয়াশায়, আমি বলবো আজকে সবাই যেন ফিরে চলে যে আমরা 1971 সালে, 1971 সালে বাংলাদেশে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল আমাদের দেশের মানুষের সঙ্গে, সেটা যদি সবাই একটু ভাবি আমরা, অন্তত আজকে রাতে যে মাথা অনেক খুলে যাবে, অনেক কিছুর যে সমস্যার মধ্যে আমরা আছি সেটার সমাধান আমরা কিন্তু করতে পারবো তাহলে খুব ইজিলি। মিতু লিখেছে ড্যামের থেকে, দিস ওয়াজ দ্য বেস্ট স্টোরি ইন মাই লাইফ অ্যান্ড লটস অফ লাভ, থ্যাংক ইউ মিতু। তরুণ লিখেছে, গল্পটাকে দারুণ হয়েছে, আর আপু তুমি একটা জিনিস লক্ষ্য করেছ, অনু আর তনু মিলে, আমি বাকিটা পড়তে পারছি না ভাই, আচ্ছা আমি কিছুই বুঝতে পারলাম না, বাকিটা গোছানো হয়নি। শারমিন পাগল শিলা লিখেছে বাড্ডা থেকে, আপু প্রথমে অনেক ভয় লেগেছিল কিন্তু এখন অনেক খারাপ লাগছে, আসলে শেষটা খুব হৃদয় বিদারক, তো শারমিন আপু গল্পটা খুব ভালো লাগলো। এম মাসুম বিল্লা লিখেছে যাত্রাবাড়ি থেকে, শারমিন খুব ভালো লেগেছে কিন্তু তারপরে কি হলো, তারপরে পুরোটা তো শেষ করে দিলাম, তারপরে সবাই তারপরে জানতে চাই, একটা জায়গাতে গল্প শেষ হয়ে যায় নাকি, সবকিছুর একটা জায়গায় শেষ আছে। এটা কি লিখেছে, ফাইসান 30 পটিয়া থেকে লিখে, চিটাগাং থেকে, আপু সাফরিনের ভয়েসটা খুব ভালো লেগেছে, সাফরিনকে দেখতে চাও। আচ্ছা, একটা কুয়াশার আমরা পুরো কুয়াশা টিমের একটা ছবি একদিন দিয়ে দেব, তখন সবাইকে সেখান থেকে দেখা যাবে যে কে কে ছিল। নাসির রাজ টঙ্গি থেকে লিখেছে, আজকে স্টোরিটা জটিল ছিল, থ্যাংক শারমিন আপু অ্যান্ড অনিন্দ্য ব্রাদার। আচ্ছা শারমিন আপু, গল্পটা অনেক ভালো লাগলো। আর লিখেছেন ইমরান, এটা কি রিয়েল স্টোরি?
অবশ্যই রিয়েল স্টোরি, রিয়েল তো বটেই, কারণ স্বাধীনতা যুদ্ধের সময় এরকম অজস্র ঘটনা আছে, এরকম আমরা খুঁজে প্রচুর ঘটনা পাবো।
আচ্ছা, গল্পটা হয়তো একটু রূপক হতে পারে বা দেয়ালের কথা যেগুলো, এই কথাগুলো হয়তো আমরা এখানে দেখছি দেয়াল বলছে, আসলে এটা আমাদের মনের কথা বা যারা আসলে নির্যাতিত হয়েছিলেন তাদের মনের কথা।
শামিন আপু আর এখানে তো দিবি ভাই না, যাই তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। অসাধারণ গল্প, বিশ্বাস করার মতো গল্প। চলো আমরা সবাই মিলে এই বিজয়ের মাসে পাকিস্তানিদের ঘৃণা করি, স্মরণ করি লাখো শহীদদের। থ্যাংকস এবিসি, থ্যাংকস শামিন আপু, আতিক। আতিক, আমার মনে হয় ঘৃণা করি না আমরা, বরঞ্চ পাকিস্তানদের, পাকিস্তানে যারা আছে পুরো পাকিস্তানকে আমরা বলতে পারি যে তাদের আমাদের কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে, অনেক আগে উচিত ছিল।
হ্যাঁ,
এখন আমার মনে হয় তাদের আমাদের কাছে ভালোভাবে
বিষয় যে শুধু ডিসেম্বরে কেন, এটা তো সবসময় আমাদের ভিতরে থাকা উচিত।
আর গল্প হেভি হয়েছে, থ্যাংক ইউ এবিসি রেডিও। আলমগীর লিখেছে নারায়ণগঞ্জ থেকে। ওয়ালিদ লিখেছে অনেক ভয়ঙ্কর গল্প, গল্পটা ইন্টারেস্টিং বাট খুব বেশি ভয় লাগেনি। এটা কে লিখেছে তার নামটা আমি পাইনি। আমি আসিফ কুইন ম্যারি চিটাগং হোস্টেল থেকে লিখে পাঠিয়েছে যে আমার ফ্রেন্ড কুয়াশা শুনছি খুব ইন্টারেস্টিং আছে। আমি নিচে থেকে পড়ে যাচ্ছি, মানে সব শেষে যারা পাঠিয়েছে সেখান থেকে আমি একবার পড়ে যাচ্ছি। কালো মমিন কুমিল্লা থেকে লিখেছে কুয়াশা খুব ভয়ের। হাই শামিন আপু, আমি শান্ত, আপনাদের এবিসি রেডিও নতুন বন্ধু, স্টোরিটা অনেক ভালো লাগলো। প্রান্ত লিখেছে আপু ওয়াটার স্টোরি অ্যান্ড তোমার ভয়েসটা অসম ছিল, অনেক ধন্যবাদ। চিটগং হাট হাজারি থেকে লিখে পাঠিয়েছে নাজিম, হাই আপু, অনেক ভয়ের মধ্যে আছি, বাসার দেয়ালের দিকে তাকাতে পারছি না। আপু স্টোরিটা খুবই রহস্যমূলক ঘটনা, বিশ্বাস হচ্ছে না। আজকের গল্পটা খুব ভয়ানক ও মজার, থ্যাংকস এবিসি রেডিও। মজার কি করে হলো আমি ঠিক বুঝতে পারলাম না, মাঝে মাঝে অবশ্য একটু মজা ছিল, আর অ্যাক্টিং এর মাঝখানে কিছু কিছু ছোট ছোট জিনিস ছিল যেটা ইন্টারেস্টিং, মানুষের প্রাত্যহিক জীবনে অনেক কিছুই থাকে। হৃদয় লিখেছে কেরানীগঞ্জ থেকে, একটা দেয়ালের যে এত হিস্ট্রি থাকতে পারে তা কোনোদিনও ভাবিনি, ইট ওয়াজ আ অলসম স্টোরি। আচ্ছা, বিবি জাহিদ লিখেছে আমার মাথার কাছের দেয়াল থেকে মনে হচ্ছে কি যেন বেরিয়ে আসছে, আর এটা কি আমার গলায় হেডফোনের তান নাকি অন্য কিছু, বাঁচাও বাঁচাও ফ্রম কোনাবাড়ি। গল্প হেভি হয়েছে, থ্যাংক ইউ এবিসি রেডিও, নাম পাঠাইনি। এস ডি কে লিটন লিখেছে সেইরম স্টোরি। আচ্ছা, অড্রি লিখেছে জোশ কাহিনী ছিল শামিন আপু, থ্যাংক ইউ অড্রি। আর লিখেছে আপু আমি রুবেল, আমি চিটগং এ থাকি, আজকের গল্পটা দারুণ হয়েছে, থ্যাংকস টু আপু এবং ভাইয়া। রামিসে লিখেছে আমি ছোট 14 বছর তবুও ভয় লাগিনি, ছোটরা বেশি সাহস হয়। আজকে আমার বলা উচিত ছিল আজকেটার কাহিনীটা একেবারে ছোটদের জন্য, আমি খুব এক্সাইটমেন্টে ভুলে গেছিলাম বলতে। তুষার চিটগাং থেকে গেছে আপু গল্পটা শুনে ভয় লাগেনি। শামিন আপু আর আচ্ছা সুজন লিখেছে ধানমন্ডি থেকে আজকের কুয়াশাটা অনেক ভয় লেগেছে। সামিয়া লিখেছে ভয় লাগে তার ছায়ার দিকে খুব খুব ভালো লাগে, এটা বুঝলাম না আমি। সাকিব লিখেছে চিটগাং থেকে আপু আজ আমি গল্পটা পাঠিয়ে দিয়েছি, থ্যাংক ইউ শামিন আপু অ্যান্ড থ্যাংক ইউ কুয়াশা। আচ্ছা, আমি পাইনি কোনো গল্প অবশ্য এখনো, হয়তো কোনো সে নতুন গল্পের কথা লিখে পাঠিয়েছে বলছে আর কি। রাফি চিটগাং থেকে লিখেছে আমি নিজামুদ্দিন সাহেবের স্টোরি নিয়ে যেরকম একটি শো করেছিলেন ঠিক সেরকম আমাদের রাজীব থাবা বাবাকে নিয়ে শো করতে পারবেন, এগুলি কথা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, রাজিয়া সুলতান লিখেছে উত্তরা থেকে কাহিনীটা খুবই সুন্দর আর ভয়ঙ্কর, নাম পাঠায়নি শুধু ভয়ঙ্কর লিখে পাঠিয়েছে। নাসির কাঞ্জ লিখেছে মধ্যপাড়া থেকে, ওয়াও সো নাইস স্টোরি, থ্যাংক ইউ সো মাচ কুয়াশা। আসলে এখানে ব্যক্তিগতভাবে আমাকে ধন্যবাদ না জানিয়ে পুরো কুয়াশাকে ধন্যবাদ জানাই, সেটা বেশি ভালো লাগে। আর উত্তরা থেকে হৃদয় লিখেছে আমি গাছে বসে শুনছিলাম কিন্তু এখন কম্বল মুড়ে দিয়ে শুনছি, এটা খুব ভালো। আর প্রিন্স মাহমুদ লিখেছে গণভবন থেকে, আপু ভেরি নাইস স্টোরি বাট মোর দেন নাইস অ্যান্ড ইউ অ্যান্ড ইয়োর ভয়েস, আই লাভ ইয়োর ভয়েস, থ্যাংক ইউ। গল্প হেভি হয়েছে, থ্যাংক ইউ এবিসি রেডিও, খুব ভালো একটা স্টোরি হয়েছে আপু। বাট মুভিগুলাতে ইউজুয়ালি দেখি যে কোনো কার্স কখনো ডিস্ট্রয় হয় না, তেমনটা হলে আরো ভালো হতো। হিমেল উত্তরা থেকে, আচ্ছা তুমি এবিসি ফ্যান পেজে কিছু থাকলে পড়ো সেখান থেকে।
ফাহিম ফারুক লিখেছেন, আপু তোমাদের অনুষ্ঠানের গল্প আজকে পারফেক্ট ছিল, এই সময়ের জন্য অন্যায় করে কাউকে কেউ পার পেতে পায় না, এ যুগে তার প্রমাণ দিলে। আরিফুল ইসলাম, শারমিনাপুর ১৬ ডিসেম্বরের কথা মনে পড়ে গেল, আরেকটি কাহিনী শোনাবে? ১৬ ডিসেম্বরে
কুয়াশা থাকছে, তবে সেদিন কি কুয়াশা থাকবে সেটা এখন বলবো না।
আচ্ছা, জেসমিন জেসি লিখেছে, আপু আজকের কুয়াশা তেমন ভয়ানক ছিল, তবে বিজয়ের মাসেই এই ঘটনা দরকারও ছিল, আমরা অনেক কিছু শিখলাম। অপরিণত ভূত লিখেছেন, গল্পটা খুবই ভালো লাগলো, থ্যাংকস ফর এভরিথিং, বাট ভূতকে ভয় লাগে না। ইমরান ইসলাম লিখেছেন, এই রাজাকারদের কঠিন বিচার চাই, যারা আমাদের দেশের মা বোনদের উপর নির্যাতন করেছে তাদের বিচার হবে বাংলার মাটিতেই। আমি তোমার বন্ধু লিখেছেন, ফাইনাল ডেস্টিনেশন আর কত দূর, সম্ভবত যুদ্ধাপরাধীর বিচারের কথা বলেছে,
খুব বেশি দূর না বোধহয় আর।
জিনিয়া ইসলাম লিখেছেন, আপু আমি ও আমার হাজবেন্ড বসে কুয়াশা শুনছি, অনেক ভয় লাগছে। হাম্বুল বয় রিফাত লিখেছে, আমি সাধারণত কুয়াশা শুনি না, তবে আজ শুনলাম, আমি তোমাদের ফ্যান হয়ে গেলাম, সত্যি খুব ভালো লাগলো আজকের গল্পটা। কিউট বয় শাহিন লিখেছেন, আপু আমার কিন্তু খুব ভয় করছে, তোমরা এত কেন পারো, সম্ভবত সে আসলেই ভয় পেয়েছে আজকে গল্পটায়। প্রত্যেকে লিখছে যে আসলে দেয়ালেরও কি কান আছে,
দেয়ালের কান আছে, আসলে সবকিছুরই একটা প্রাণ আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো জিনিসের প্রত্যেকেই একটা লাইফ আছে বা জীবন আছে, হয়তো বা দেয়ালও কিছু বলতে চেয়েছিল বা বলতে চেয়েছিল কি সেটা, যে বলতে চেয়েছে সেটা আমরা জেনে ফেলেছি। দেয়ালের গল্প আজকেটার, আজকের নাম হচ্ছে দেয়ালের হাহাকার, দেয়া যেতে পারে।
সাবরিনা হোসেন লিখেছেন, আজকে মনে হয় অনেক ভয় লাগছে, আজকে রাতে ঘুমোতে পারবো না। এস এম সালাউদ্দিন লিখেছেন, কি কমেন্ট করব বুঝতে পারছি না, আমি পুরো কুয়াশাটা শুনে আমি জমে গিয়েছি। শাকিল সাদমান লিখেছেন, শামিনাপু অনেকদিন পর তোমাকে শুনছি, আগে শুনতে পারিনি, আজ ভালো লাগছে। রিয়াজুল জান্নাত রাজ লিখেছেন, কুয়াশা কি আস্তে আস্তে ভৌতিক হয়ে যাচ্ছে না?
না, অ্যাবসলুটলি না, কারণ আমাদের কুয়াশা যদি রেগুলার তুমি শুনে থাকো তাহলে তুমি নিশ্চয়ই খেয়াল করবে যে সবকিছু থাকে, একদম সত্যি কোনো ঘটনা, হত্যাকাণ্ড হতে পারে, ধরো রহস্যজনক কোনো চুরির কাহিনী থাকতে পারে, সেটাও আমরা করেছি কয়েকবার, যে কোনো মার্ডার ছিল না, কিছু ছিল না, অদ্ভুত কিছু ঘটনা ছিল, ফিকশন থাকে, অনেক কিছু থাকে, রহস্য সবকিছু থাকে, ভয়ের মধ্যে, ভূতের মধ্যে রহস্য থাকে, খুনের ঘটনার মধ্যে রহস্য থাকে, আজকে যে ঘটনাটা ছিল সেটার মধ্যে রহস্য তো ছিল এবং খুব হৃদয়বিদারক একটা কাহিনী কিন্তু পেছনে ছিল, ইতিহাস ছিল, একটা খুব বড় ইতিহাস যেটা আমাদের জানা, কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের অজানা, যেগুলো এটা শুনে কিন্তু আমার মনে আগ্রহ থাকার কারণে এটা আমাদের একটা অধিকার জানাটা, যে আমাদের দেশে কি হয়েছিল একাত্তরের সময়, কেন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাইছি, কি কারণে, তার মনে এটা খুব গুড মেসেজ ছিল একটা গল্পের, আজকের গল্পের শেষে, যে এটা শুনে অনেকেই কিন্তু এই সময় বিশেষ করে এই মাসটাতে, আর যখন আমাদের দেশের এরকম অবস্থা, এত যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে এত কথা হচ্ছে, এত কিছু, তা আমাদের কি উচিত না যে এই প্রজন্মে যারা আছে বা আছেন তাদের যে আমাদের সঠিক ইতিহাস যেটা জানা নেই সেটা একটু একটু জানা, বা একটু আশেপাশে খোঁজ নিয়েও কিন্তু অনেক কাহিনী এখনো কিন্তু কিছু লোক এখনো বেঁচে আছেন যারা অনেক কিছুর সাক্ষী, সে সময় অনেক ঘটনার সাক্ষী।
ইমরান ইসলাম লিখেছেন, আপু আমার খুব ভয় করছে, প্লিজ এভাবে বলো না। অশোক লিখেছে, আপু ভালো লাগছে, আজকে গল্পটা সত্যিই চমৎকার। আবির আলম আবির লিখেছেন, আজকে স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়েছে, লিমন একা একা কুয়াশা শুনছে, খুব ভয় করছে। এছাড়া জীবন মল্লিক লিখেছেন, আপু প্রথম কাহিনীটা খুব ভালো লেগেছে এবং আজকের কুয়াশাটা অনেক শিক্ষণীয়। দেলোয়ার বিপ্লব লিখেছে, আপু প্লিজ এরকম গল্প আমরা আরো শুনতে চাই। সাবরানা রাজ লিখেছে, আজকের কুয়াশাটা অনেক কঠিন হয়েছে, আই লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম,
থ্যাংক ইউ।
মাজহারুল ইসলাম ইমন লিখেছেন, এবিসি মিন্স অলওয়েজ বি কেয়ারফুল, আমরা আজকে গল্পটা সত্যি ভালো লেগেছে, আমরা চার বন্ধু মিলে শুনছি। এছাড়া অঞ্জন দাস লিখেছেন, আমি অঞ্জন চট্টগ্রাম থেকে, আমরা তিনজন মিলে স্টোরিটা শুনেছি আপু, থার্ড স্টোরিটা খুবই ভালো লেগেছে। ইমরান ইসলাম, আপু আমার খুব ভয় লাগছে, আমাকে কি আজ সারা রাত জেগে থাকতে হবে?
থাকলেন হয় এক রাত, সোমবার রাতে যাগো, অসুবিধা কি? আচ্ছা আমি এবার আর্য শ্যামিনের ফ্যান পেজে অনেক মেসেজ আছে, আমি কয়েকটা পড়ছি। শ্যামিন আপু চরম স্টোরি লিখেছে তেজ আহমেদ, ফিরোজ আহমেদ লিখেছে আজকে যে কুয়াশাটা হলো সেটা মুক্তিযোদ্ধা বিষয়, আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইন্তেকাল করেছেন, তাকে স্যালিউট, আজকে কুয়াশা তার জন্য উৎসর্গ করা হোক। অবশ্যই শুধু তার জন্য কেন, আমি যেটা বলছিলাম যে 2 লক্ষ বলা হয় আমাদের যে লিখিতই আছে, 2 লক্ষ, কিন্তু এখন জানা গেছে 2 লক্ষেরও বেশি ছিল, কারণ সে সময় তো আর কম্পিউটার বা আমরা এতটা অ্যাডভান্স ছিলাম না, বা এত টেকনিক্যালি এত ইম্প্রুভ ছিল না, জানাও যায়নি কোথায় কি ছিল,
মানুষও বিক্ষিপ্ত ছিল,
ছড়িয়ে ছিটি ছিল বিভিন্ন জায়গায়, যে অনুমান করা যে 2 লাখ না 4 লাখ নারী সে সময় নির্যাতিত হয়েছিল এবং 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল বলা হয়, কিন্তু 30 লক্ষেরও বেশি আসলে মারা গেছে। সবাই কি সেই সময় যারা শহীদ হয়েছেন বা নির্যাতিত হয়েছে তাদের সবাইকে উৎসর্গ করছে আজকের কুয়াশা। অনুখান লিখেছে, আমার নাম অনু বাট আই এম মেইল। আচ্ছা, আর আজকের স্টোরিটা আরো লিখেছে, আজকের স্টোরিটা খুবই মর্মান্তিক ছিল, অ্যাবসলুটলি খুব সুন্দর হয়েছে, লিখেছে মোস্তফা জামাল রাকিব। আর সুজন খান লিখেছে, আমার ভালো লাগছে, লেগেছে আপনি কিশোরগঞ্জ থেকে লিখেছে, ভয় ভয় লাগছে কুয়াশাটা, সুজন খান। আর রিপন চৌধুরী লিঙ্ক পাঠিয়েছে, দয়া করে ফ্যান পেজে, বিশেষ করে যখন শো চলবে তখন আল্লাহর বাস্তে কোনো লিঙ্ক পাঠাবেন, অন্য কোনো পেজের লিঙ্ক পাঠাবেন না। আর মোহিত সাইফুল ইসলাম লিখেছে, হাই আপু এন্ড ভাইয়া কেমন আছো, আজ গল্প খুব নাইস হবে মনে হচ্ছে, এটা ঘণ্টাখানেক আগে, কিন্তু ততক্ষণ গল্প আমরা শুরু করে ফেলেছিলাম। একজন লিখেছে, ভৌতিক হয়ে যাচ্ছে আপু, কুয়াশার দিন তোমার ভয়েসও কুয়াশার মতো লাগে, ইউর ভয়েস ইজ ভেরি নাইস অ্যান্ড ইউ, থ্যাংক ইউ অভি, অভি খন্দকা লিখেছেন এটা। ঠিক আছে, আমার মনে হয় আমরা আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, আমি আর কয়েকটা SMS পরে ট্রিপল তোমার যারা পাঠিয়েছেন আমি আমরা আজকে বিদায় নেব। আপু আমার রুমমেটরা যার যার রুমে ঘুমাচ্ছে আর আমি রান্না করছিলাম আর তোমার কুয়াশা শুনছিলাম, রান্না শেষে আমার রুমে এসে ভাত খাচ্ছিলাম, পরে যখন তরকারির বাকিটা তো আর আসে নাই। আর আবির নিউজ কার্টন থেকে তুমি যে কথাটা লিখেছ আমি তোমার সঙ্গে একমত, অনেক ধন্যবাদ তোমাকে এটা লিখে পাঠাবার জন্য, পড়লাম না। আচ্ছা রেডিও লিখেছে, আজকের কুয়াশা অনেক ভয় লাগছে নরসিংদী রেডিও, আচ্ছা আমি সরি, আচ্ছা প্রত্যেকের জিনিস ABC বলাতে কি ABC রেডিও লিখতে হবে না, শুধু ABC লিখতে হবে, কারণ রেডিও বোধহয় কারোর নাম, কারণ অনেকে আগে নাম লিখে পাঠান, আগে রেডিও লিখলে হবে না, আগে ABC মানে তো রেডিও না, আমাদের FM স্টেশনটার নাম, তো ABC লিখে তারপরে যে কথাটা লিখতে চাইছে বা লিখতে চাইছো সেটা লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে ট্রিপল টু ওয়ানে, সেটা বলেছিলাম। মধুখালী থেকে লিখেছে ওপি অ্যান্ড মিতা, স্টোরিটা ভেরি ইন্টারেস্টিং, শ্যামিন আপু আজকের কুয়াশা থেকে তাড়াতাড়ি বিদায় নিও না, কুল বয়সী মান তুমিরপুর এক না, এখনো তো আছি। এখানে আরেকজন আবার রেডিও লিখেছে, ইমরান লিখেছে, কবিরাজ ইমরান লিখেছে, আপু আজকের এপিসোডটা খুবই ভালো হয়েছে, ভালো লেগেছে। MD আব্দুল নোমান হাটহাজারি চিটাগং থেকে লিখেছে, আপু কুয়াশা শুনে আমি অনেক বেশি ভয় পাই, বিছানা থেকে উঠে আমি দুবার করে অজু করে ঘুমাচ্ছি। আচ্ছা শিবলি লিখেছে, বাসাপুর থেকে প্রিয়ার জন্য, প্রিয়া না পিয়া, পিয়ার জন্য কষ্ট হচ্ছে, অনেক ভালো লাগছে গল্পটা এবং খুব এনজয় করছে, এটা গল্প চলাকালীন সময় যে SMS গুলো এসেছিল সেগুলো পড়া হয়নি, কারণ আমরা বলছিলাম গল্পের মধ্যে আমরা কোনো ইন্টারাপ্ট করতে চাই না। সাদিয়া লিখেছে, দ্য মোর আই লিসন কুয়াশা দ্য মোর আই গেট ফ্যাসিনেটেড, থ্যাংক ইউ সাদিয়া। আর খুব চমৎকার লিখেছ মৌসুমী লিখেছে, আমি বরিশাল যাচ্ছি লঞ্চে চড়ে, তাই কিছু ক্ষণ পর কুয়াশা নাও শোনা যেতে পারে, থ্যাংকস চেয়ারম্যান আপু, তুমি পরে তো শুনতে পাবে কিনা আমি জানি না, PC-তে শুনতে পারো লগ ইন করে আমাদের আর্কাইভ থেকে। কুয়াশা খুব ভালো লাগছে, আনোয়ার মেয়র গলি চিটাগং, শারমিন আপু তোমাকে থ্যাংকস, সরি শারমিন তোমার নামের বানান ভুল করার জন্য, মেসেজ পড়ো কেমন, লর্ড ACI লিমিটেড, নামের বানান স্পেলিং ভুল করে পরে আরেকবার পাঠানো যেত, অনেকেই ভুল করে ভুলটা, আছে যাই হোক আমার নাম ডাবল ই দিয়ে আই দিয়ে না। ফয়সাল চিটাগং থেকে, আর শ্যামিন আপু কেমন আছো, কুয়াশা শুনছি, অনেক ভয় লাগছে। তো ঠিক আছে, এই ভয় রেশটা থাকুক, এবং আরো একবার যারা সেই সময় শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, যেসব নারীরা নির্যাতিত হয়েছে, আজকে পুরো আয়োজনটা আমি সেই সমস্ত লক্ষ্য শহীদ এবং আমাদের দেশে যে বীরাঙ্গনা যারা তাদেরকে উৎসর্গ করছি, এবং সেই সময় মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও, দেশের প্রতিটি মানুষকে আজকের আয়োজনটা
আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতার সাথে আসলে যারা সম্পৃক্ত তাদের সবাইকে উৎসর্গ করতে পারি আমরা আজকে অনুষ্ঠানটা।
হ্যাঁ, একটা গান দিয়ে আজকে শেষ করবো, সেটা হচ্ছে জোয়ান বায়েজের বাংলাদেশ। সেটা শুনতে শুনতে আজকে কুয়াশা থেকে আমি শারমিন
আর আমি অনিন্দ
আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
বাংলাদেশ, 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 when the sun sinks in the west, die a million the Bangladesh. A story of Bangladesh is an ancient one, again made fresh by blind men who carry our commands, which flood of laws upon which nations stand, would say to sacrifice a people for a land. Bangladesh, 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 when the sun sinks in the west,
this track was downloaded from FusionBD.com.